This track was downloaded from fusionbd.com.
কি ভুল করেছেন আপনি? কেন করেছেন? কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে? আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব আরো একটি আনকোর এপিসোডে। এই মুহূর্তে আমি আর জি কিপ্রিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম যাহা বলিব সত্য বলিব 163তম পর্বে। কে রয়েছে আজকে শুরুতেই জেনে নেব, চলুন আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেই কে রয়েছে আজকের জেপিএসবিতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আজ হাজির হয়েছেন মোজাম্মেল হোসেন। জন্ম নওগাঁতে, বর্তমানে ঢাকাতেই থাকেন। তিন ভাই আর এক বোনের মধ্যে মোজাম্মেল মেজ। গরিব দুঃখী মানুষকে সাধ্যমতো সাহায্য করেন, মিষ্টি তার খুবই প্রিয়, অসাধু মানুষের সংস্পর্শ এড়িয়ে চলেন। মোজাম্মেল তার জীবনের কি সত্য আজ আমাদের জানাবেন তা শুনতে চলুন কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
শ্রোতা, আমরা জানলাম মোজাম্মেল রয়েছে আজকে আমাদের সঙ্গে। তার জীবনের অপ্রিয় সত্যগুলো আমরা উদ্ঘাটন করতে চাই প্রিয় শ্রোতা। বরাবরের মতোই থাকছে এসএমএস পোল। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আপনারা নিশ্চয়ই জানেন তাজুল ইসলাম যে কাজটি করেন আমাদের এই অনুষ্ঠানে, পুরো জীবনের যে অপ্রিয় সত্যটি আছে সেটা জানার পরে তিনি তার যে গবেষণালব্ধ জ্ঞান সেই অনুসারে পুরো ঘটনাটিকে ব্যাখ্যা করেন, যা আমাদের সুন্দরভাবে বাঁচার জন্য তার মূল্যবান উপদেশগুলো খুবই 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 প্রয়োজনীয়। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
আমার ছোটবেলা থেকে যখন থেকে মনে পড়ে,
জি
ছোটবেলা থেকে একটু রোগাটে ছিলাম, অসুস্থ অসুস্থ।
আচ্ছা, চিকন চাকন যেটাকে
বলে, জি। আর আমার আব্বারও বাতের ব্যথা ছিল, আমারও ওটা হইতো মাঝে মধ্যে। পরে আমার এক সময় আমি যখন ক্লাস সেভেনে পড়ি, সেই সময় আমার বাত ব্যথা হয়, বাত ব্যথা আমি অসুস্থ ছিলাম।
আচ্ছা,
অসুস্থ হওয়ার পর আমার মা আমার নানার বাড়িতে নিয়ে গেল, নিয়ে যায় ওখান থেকে আক্কেলপুর নামে একটা ওখানে একটা জায়গা আছে, ওখানে নিয়ে যায় আমার মা মামা, নিয়ে যায় অসুস্থ চিকিৎসা করালো। করার পর আমি একটু সুস্থ হই। হওয়ার পরে পরীক্ষার আগে অসুস্থ ছিলাম, যাই হোক কোন রকম ভাবে পরীক্ষা দিছিলাম। স্কুলের টিচাররা আমাকে দেখার জন্য গেছিল।
আচ্ছা, বাবা কি করতো আপনার?
আমার বাবা কৃষি কাজ করতো, গৃহস্থী। তো এরপরে আমি অসুস্থ যখন সুস্থ হয়ে আস্তে আস্তে, বাবার ছোটবেলা থেকে একটা আশা ছিল যে আমি একটু নম্বর ছিলাম, অথবা এসএসসি পাশ করলাম আর একটা কোনো বাহিনীতে, অথবা যে হচ্ছে আমার আমার মামা একটা চাকরি করতো, আমার মায়ের স্বাস্থ্য ভাই, তো ওনারা বলতো যে ছেলেটা একটু ভাগ্নে একটু নম্বর আছে, যদি এসএসসি টা পাশ করতে পারে কোন রকম, তাহলে আমরা চাকরি একটা ব্যবস্থা করতে পারি। যাই হোক, এইরকম ভাবে আমার বাবার হয়তো ভাই এটা আশা ছিল। আমি ইচ্ছা করেছিলাম, পড়াশোনার দিক দিয়ে একবার খারাপ ছিলাম না। এই যখন সেভেন পাশ করলাম, তো এর মধ্যে ইরিদ সময় আসলো, তো আমাদের বন্ধু বান্ধব আসছিল কিছু, আবার স্বাস্থ্য ভাইয়েরা ছিল, আমরা ইরিদ ধানের সময় ইরিদ ধান লেলাতে গেছিলাম। তো এর মধ্যে আমার আবার আমি নিজের ছোটবেলা থেকেই স্কুলে অনেকে নতুন সাইকেল নিয়ে আসে, কিন্তু আসলে বাবা আমাকে নতুন সাইকেল কিনে দিত না। তো একজন করছে কি যে এইটে থাকতেই, কিন্তু ওর বয়স অনেক ছিল, এইটে থাকতেই ও হলো বিয়ে করছে। বিয়ে করে শ্বশুরবাড়িতে একটা নতুন সাইকেল দিছে, ওইলেও স্কুলে আসে। তো আমার আর একজন ওরা ওই ইরিদ ধান লেলাতে যায়, সবাই মিলে গল্প করছে অমুক বিয়ে করে কত ছোট বয়সে বিয়ে করছে, বিয়ে করে নতুন সাইকেল এখন স্কুলে যায়, তো মোজাম্মেল তুই বিয়ে করে। বিয়ে করে নতুন সাইকেল স্কুলে যেতে পারবি, সবার সাইকেলে এ সাইকেলে নিয়ে যাস, ওর সাইকেলে চলে যাস, তাই বিয়ে করেই হল। এইরকম গল্প করতেছি আমরা চার পাঁচ জন মিলে, ইরিধান লীলাছি আর গল্প করতেছি
ফার্মস করা।
জি জি। গল্প করতে করতে আমরা কয়েকজন ছিলাম, তো লীলা ছিলাম তো তখন একজন বললো কি যে চল আজকে ঘটকের কাছে যাই, ঘটকের কাছে যাই বলি তোর বিয়ে দেওয়ার কথা। তখন আমি বয়স 15 এরকম, 14 এরকম,
মানে এই সাইকেলকে কেন্দ্র করে।
জি জি।
কি মনে হচ্ছিল আপনার কাছে, হাস্যকর কথা?
হাস্যকর মনে করছিল আমার, অতটা গ্যান্টের মধ্যে ছিল না। তখন ওরা সবাই গোসল টোসল করে ওই মেশিনের পানিতে গোসল টোসল করে আমরা চলে গেলাম, যে এক ভেনালাক ঠিক করলো, ভেনালাক ঠিক করে পরে ভেনালাক প্রতিদিন দিবে ওরা 200 টাকা। ওরা আবার বললো কি এই ওর বিয়ের যত খরচ, আর তিন বন্ধু ছিল, বিয়ের খরচ যত, বিয়ে করলে ওর যত খরচ আমরা দিব। আর একজন বললে যদি যত খরচ হয় এখান থেকে ভেনে আলাদ থেকে ধরে এবং ঘটকে যত চাই সেটা আমরা বহন করবো, আর বিয়ে দিয়ে আমরা যদি খালি সাইকেল নিয়ে দিব আর বাদ বাকি টাকা ওর হাতে দিব আমার খরচ বলে। পরে যাই হোক গেলাম বাড়ি যা, ওরা বলছে কি যে আমার বাবার কথা শুনতে যাবে, আমার বাবার কাছে শুনতে গেছে যা, ও যদি বিয়ে করে তোরা দিয়ে দে, হয়তোবা আমার আব্বা হয়তোবা রাগারাগি করে এই কথা বলতে পারে। তো ওরা মনে করছে কি যে আসলে সত্যি মনে হয় এই কথা বলছে।
কাকে বিয়ে করবেন, বিয়ে করার মেয়ে কি আগে থেকে ঠিক ছিল?
না না, ওরা নিয়ে আমাকে নিয়ে বাড়াবে, ঘটক ঘটকের সঙ্গে নিয়ে বাড়াবে, যেখানে মেয়ে চয়েস হবে সেখানে বিয়ে দিবে। কথা
এটার কারণটা কি?
এই কারণে ওরা বিয়ে দিয়ে আমার নতুন সাইকেল হবে, আর ওরা হলো আমার বিয়ে দিবে, ওরা দেখা যাচ্ছে যত খরচ হবে ওরা দিবে এই বিয়ের খরচ।
সাইকেলের সাথে বিয়ের কি সম্পর্ক বুঝলাম,
মানে সাইকেল ও যে আর
সাইকেলকে যৌতুক হিসেবে নিবে।
জি জি জি, সাইকেল যৌতুক হিসেবে নিবে আর কিছু টাকা। আমার ম্যাম বলছে আমার কোন টাকার প্রয়োজন নেই, সাইকেল হলে আমি স্কুলে যেতে পারবো।
আচ্ছা আচ্ছা, ইটস ভেরি ইন্টারেস্টিং, মানে এরকম ঘটনাও যে আজকে দুনিয়াতে ঘটে।
জি।
আপনার বর্তমান বয়স কত বলছিলেন?
আমার বয়স 1985 জন্ম।
সর্বনাশ, এটা খুবই রিসেন্ট ঘটনা বলা যেতে পারে।
পরে
তারপর
পরে ওনারা লিগালের সাথে গেলে ঘটক সঙ্গে নিল, ঘটকের সাথে চুক্তি আছে যে আমার ইরির ধানের সময় এখন কাজের সময় আমাকে প্রতিদিন রোজ দিতে হবে 150 টাকা, আর ভেনালের সাথে ওরা চুক্তি করছে প্রতিদিন আমাকে দিতে হবে 200 টাকা, তোমরা যেখানেই নিয়ে যাও। এইভাবে ওরা খরচ গুলান দিবে। তো আর্থিক দিক দিয়ে আমার হচ্ছে ওরা দুই তিনজন আবার একটু ভালো ছিল। তো যাই হোক, আমার তখন কিন্তু আসলে পাঞ্জাবি ছিলাম, পরে ওরা একজনের পাঞ্জাবি নিচ্ছে সবকিছু ওকে করে নিয়ে বেল্টেল সবকিছুই করে ওরা আমার সঙ্গে এখানে আসছে। পরে ঘটক এক জায়গায় নিয়ে গেছিল একজনের শ্বশুর বাড়ির, ওখানে ওখানে যায় ওনারা বিয়ে মেয়ে ঠিক দেখতেছে, মেয়ে দেখা হয়েছে আমাকে নিয়ে যাচ্ছে, আবার নিয়ে যাচ্ছে করছে দেখো মেয়ে দেখো এটা মেয়ে। তো মেয়ের ছোট যেটা ওটা পড়াশোনা করে, আর মানে মেয়ের যেটা যেটা সঙ্গে আমার বিয়ে হবে সেটা একটু আতপাইলি আতপাইলি সিস্টেম, মানে একটু মানে ই আছে সেন্সলি একটু কম।
বাবা কি করে মেয়ের?
মেয়ের বাবা গৃহস্থী কাজ করে।
আচ্ছা।
পরে ওই যেটা বড়টা মেয়ে দিয়ে আমাকে বিয়ে দিবে, পরে ওরা ওরা তো চিন্তা করছে যে মেয়ে বিয়ে দিতে পারলে তো আমরা খরচের মধ্যে পড়বো না, ওই যৌতুক দিয়ে ওই সব সমাধান করবো আর আমার সাইকেল হবে। ওরা যেভাবে হোক আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল। তো এই পর্যায়ে তখন ওখানে বিয়ে ঠিক হয়, ওরা বলছে যে আমরা 10,000 টাকা দিব আর সাইকেলটা দিব পরে। তা আমি বললাম যে সাইকেলের জন্য বিয়ে করা, সাইকেল তো আমার আগে দরকার, সাইকেল না হলে আমি এত দূর থেকে শ্বশুর ভাই যাবো কেমনি, আর আমার স্কুলে তো যাওয়ার প্রয়োজন। পরে বললো যে না তাহলে সাইকেল নিলে আমরা 5,000 টাকা দিব। এখন ওরা বলছিল যে এইরকম পর্যায়ে যাই হোক কথাবার্তার সাইডে, পরে ওরা আর টাকা দিও না, ওরা বলছে 10,000 না 10,000 টাকা দিব সাইকেলে দিব। তা আমরা হলো ছেলের বাবার কাছে যাবো।
আপনাদের এলাকায় কি বিয়েটা কি এত সস্তা ছিল নাকি, মানে চাইলেই বিয়ে করা যায়?
ওইদিকে দেখা যাচ্ছে যে বিয়ে ছেলে ফেলে দেখা যাচ্ছে যে সস্তা না, আবার দেখে শুনে সারা দেয় না অনেকের,
মানে খুব চাইলাম ঘর থেকে বের হলাম বিয়ে করার ইচ্ছা বেঁচে করে বাড়ি ফিরেছিল একটা সাইকেল কান্দে করে।
আমরা বিয়ে করলে আজকে চলে যাবো, আজকে বিয়ে হলে আজকে চলে যাবো, ও কথা বলা লাগবে না। তো যাই হোক, ওরা এক পর্যায়ে বললো কি না তাহলে আমরা রাজি না। পরে ওরা বললো কি 5,000 টাকা দিবো একটা সাইকেল দেবো। তো এখন চিন্তা করছিস যে 5,000 টাকা দিয়ে তো আমাদের খরচ উঠবে না, তাহলে এর বউ ই করতে সাজাইতে অনেক টাকার দরকার, না এখানে বিয়ে হবে না। যাই হোক, ওখানে হলো না, সেই সময় হলো না, ওখান থেকে আমাকে নিয়ে আর এক জায়গাতে আসলো। ওরা চেষ্টা করতেছিল আমাকে যেভাবে বিয়ে দিবে। পরে ওখান থেকে আমাদের থানার কাছাকাছি একটা এলাকায় আসলো, ওটার নাম হলো তেজাপাড়া, মির্জাপুর তেজাপাড়া। ওখানে আসে আমাদের গ্রামের একজন বিয়ে করছে, ওখানে আসে ওখানকার ঘটকের সাথে কথা বলতেছে আমাদের ঘটক। তখন উনি বললো যে আচ্ছা ঠিক আছে, মেয়ে একটা আছে, 3 মেয়ে, ছেলে নাই, তাহলে ওখানে যদি এটাই বড় মেয়ে মোটামুটি গৃহস্থ করে, ছেলে মেয়েদের নানানির অবস্থা বিশাল, মোটামুটি ভালো আছে উচ্চ পদে। যাই হোক, ওনারা তেমন বললে কি আছে ঠিক আছে মেয়ে দেখেন। সকালবেলা যাচ্ছি যে দেখি ভ্যান ওখানে দাঁড় করাইছে, তো অনেক লোকজন আসছে ওই ঘটক যে আগে কথা বলছে ভ্যান দাঁড়ায়, অনেক লোকজন আসে আমার মানে জিজ্ঞেস করেছে কোনটা ছেলে কোনটা ছেলে আমার দেখছে। তখন তো আমার চেয়ারটা একটু ভালো ছিল, যাই হোক তখন কাছে ছেলে তো ভালো যে নম্বর ছড়া আছে। পরে মেয়ে একসঙ্গে নিয়ে আসলো, আমরা সবাই বসে আছি, আসে ওখানে বসালো, বসানোর পরে অনেক মেঘ দেখালো, মেঘ দেখালো সম্বরণ একটু। পরে উনি বললো যে এইটা এটাই মেয়ে, মেয়ের নামটা কি আমার স্মরণ হচ্ছে না, যাই হোক শাকিন শাকিলা নাকি এরকমই যাই হোক। যে তখন মেয়েটা দেখলাম, দেখার পরে তখন বিয়ে অটোমেটিক সব ঠিক। এরা বলতেছে যে হ্যাঁ ছেলের বাবার অনুমতি আছে, কোনো সমস্যা নাই। তো এরা বললো যে 30,000 টাকা দিব আর সাইকেল একটা দিব।
আচ্ছা,
তো মেয়ের মামার অবস্থা ভালো, মোটামুটি চাউলের আড়ত আছে, রাইস মিল আছে, মোটামুটি ভালো। তো আমি তখন ওরা সবকিছু ওকে বললে, তখন আচ্ছা ঠিক আছে আমরা একটু খালি শুধু ছেলের বাবার মুখের কথা শুনে আসবো। তো ওনাদের বাড়িঘর দেখে আমি মনে করতেছি যে কোন বাড়ি বিয়ে করতে আইসি, তো ওরা তো যদি আমার যায় বাড়িঘর দেখে তাহলে তো এরা আসে আমাদের তো অনেক কিছু বলবে, আর ওই ঘরে কেমনে বিয়া দিবে ওরা। তারা মনে করছে আমি এটা ভাবতেছি যে আমার বিয়ে দিবে না এখানে, অযথা আসে আর অপমানিত হবো। তো আসলে ওরা বিয়ে দেওয়ার জন্য করে রাজি ছিল। পরে উনি গিয়ে ওরা ভেনে করে আসে আমাদের এখানে, আসে আমার বাবা নাকি আগেই বসে আসা আর গালি দিচ্ছে যারা বিয়ে দেওয়ার জন্য লেগেছে, যে ওরা আসুক পরে আমি মারবো, মানে যারা বিয়ে দেওয়ার জন্য নিয়ে গেছে।
আপনার বাবা বলছে
জি আমার ছেলে পড়াশোনা করে আর আমার ছেলে পড়াশোনা বাদ দিয়ে ওরা হলো সাথে গেলে যায় বিয়ে দিয়ে নষ্ট করার জন্য লেগেছে। এটা শুনতে তখন ওরা আমার কাছে কি ছেলের বাবা যদি রাগি হয় তাহলে আমরা সেই জায়গায় যাবো কেমনে। ওনারা ওই ভেনের উপর থাকেই তখন আর না যায়, তখন চলে আসছে ফিরে। ফিরে যখন আসছে এইদিকে তো সব ওকে এই বিয়ের আয়োজন সবকিছু করতেছে, মেয়ের হাতে মেহেদি পরানো হয়ে গেছে। এখন আমি আমাকে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এরা যেখান থেকে গেলেই বিয়ে হবে। তারপরে এদিক থেকে এরা ইনারা ঘুরে যায়, এখন বলতেছে ছেলের বাবা রাজি না, এরা ওই ধান খেতে ধান লেলাতে লেলাতে ইয়ার কি মাসকারা করতে বিয়ে করতে আসছে। এখন এই কথা বলার পর এলাকার পোলাফন কিছু আছে, ওনারা মনে করতেছে কি যে এরা ইয়ার কি করতে করতে বিয়ে করতে আসছে, এরা বিয়ে করার স্বাদ মিটাই দি। এরা একটা মানে আমাদের অন্যরকম মানে চড়াব মানে ম্যার ধরে এবং বিভিন্ন পর্যায়ে করার জন্য খেপে উঠছে এলাকার পোলাফন। তখন আমার শ্বশুর যিনি হবে তখন ওই কথা শুনে ওনার মন নানা খুব খারাপ হয়ে গেছে। পরে মেয়ে মা কান্দছে, এখন মেয়েও শুনতেছি, ও অনেকে বলছে মেয়েও শুনতে কান্দছে, এখন সামনে সামনে চলে আসছে মেয়েদের হাতে নিয়ে। তো এইরকম পরিস্থিতি, আর সাইটের লোকজন আমার এক মারা জনকে উপস্থিতি নিচ্ছে, আমরা তখন ছিলাম ওখানে তিনজন। তো যাই হোক, তখন ছেলের বাবা বললো কি এই তোমরা এখান থেকে যা, আমার মেয়ে আমি কি সিদ্ধান্ত নিব সেটা আমার ব্যাপার, তোমাদের এখানে ডাকি নাই আমি কি সিদ্ধান্ত নিব সেটা আমার ব্যাপার। পরে মেয়ের বাবা তখন মানে চোখ মুখ একটু খারাপ খারাপ, যাই হোক তখন মন ভার করে আসে আমার বললো বাবা তাই তুমি যে কাজটা করেছ আমাদের এই এলাকাতে এরকম কাজ করে, তুমি কে তোমার সাথে যেগুলা আছে এগুলা কো যে মানে আটার মতো পিছিয়ে ফেলবে, এরকম লোক আছে এখানে, তো এরকম লোক আছে এবং আমি এটা করলে করতে পারি কিন্তু আমি এটা করবো না। তো তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে শুধু তোমার বাপের অনুমতির জন্য, আমি তোমাদের বাড়িঘর দেখে আসছি আমার শ্বশুর এবং আমার মানে শালা, তুমি যাই ওখানে যাই তোমার বাবাকে অনুমতি নিয়ে তোমার বাবার সঙ্গে নিয়ে আসো, তোমার বাবা যদি বলে যে 70-100 জন বরযাত্রী নিয়ে আসবে তোমার বাবার সঙ্গে নিয়ে আসতে বললো, কাউকে লাগবে না তোমার বাবার সঙ্গে নিয়ে আসবে আমি মেয়ে বিয়ে দিয়ে দিবো তোমার সঙ্গে, এখান থেকে তুমি যাবে তোমার কোনো কেউ কথা খারাপ কথাও কোনো বলবে না। তখন এই কথা বললো, তখন আমি মনে একটু ই করলাম যে আব্বা এই কথা বললো ওদের বিয়ে দিবি এখন বা বিয়ে দিল না তাহলে কেমন হলো। পরে ওনারা বললো কি আচ্ছা ঠিক আছে তুমি এখান থেকে নির্ভয় চলে যাও। তখন আমরা আর একটা ভেনে করে তখন আমরা দুইজন ঘটক সহ আর একজন তিনজন ছিলাম।
তখন আপনি কোন ক্লাসে যেন পড়েন?
তখন ক্লাস 8
আপনার বিয়ে করার জন্য দৌড়াদৌড়ি উঠে গেছে এবং এটা হচ্ছে না, তাই তো?
জি। তো তখন যাই হোক ওখান থেকে ওই যে ওখানে তাজাপাড়া আমাদের প্রতিবেশী আর একজন বাড়ি একটু হাফ কিলোমিটার দূরে উনি বিয়ে করছে, যে ওনার বাড়ি যাই আমি উঠলাম। যখন এই সব গেঞ্জাম হচ্ছে তখন ওই পাশের একজন করছে গো আমাদের মেয়ের তো ওখানে ওই গ্রামে বিয়ে হয়েছে পার্শ্ব গ্রামে, সাইজুল নাম। পরে আমি চিন্তা করলাম তাহলে সাইজুল যদি ধরি তাহলে উনি যায় আমার বাবাকে বললে হয়তো বা বিয়ে হতে পারে। তখন আমি সরাসরি ওরা রাগারাগি করে তখন এই খবর নিয়ে গেছে, তো আমি আর বাড়ির যাইনি, তখন ওই সাইজুল চাচার বাসায় গেছি। সাইজুল চাচার বাসায় যাই তখন চাচাকে বললাম এরকম ব্যাপার আপনি শ্বশুর বাড়ি ওখানে আমি মেয়ে দেখছি ওখানে বিয়ে করবো, তো আমার বাবা রাজি না এইরকম ব্যাপার আপনি একটু যাই বুঝান। যাই হোক তখন উনি বললো কি আচ্ছা ঠিক আছে তুই এখানে বসে আমি আসতেছি। তো তখন উনি আমার বাবার কাছে আসছে, আসে আব্বাকে বলছে না আমি ছেলে বিয়ে দিতে তো রাজি হইনি, ওরে আমি ফরাসি, আমি কি কয়েকদিন আগে আমি বই কিনে দিছি আর ওটা আমি ফরাসি আর ওরা আমি বিয়ে দেওয়ার জন্য করছি, এমনিতে ওরা আসে বলছে, আমি রাগে বলছি একথা। তো যাই হোক, তখন আমার শাশা বলছে কি যদি মেয়েটার বিয়ে ভাঙিয়ে গেছে এইরকম ভাবে, যদি ভাই তুমি যদি বলো যে বিয়ে দেওয়ার কথা ওই পরিবারও ভালো আছে, তোমার সেও তোমার দুইবার তিনবার কিনবে, ওরা সেই ক্ষমতা আছে, ছেলেটা দেখে ওরা পছন্দ হয়েছে এবং ওখানে বিয়ে দিলে তোমার ভালো হবে, ছেলেটা পড়াশোনাও করতে পারবে। তো আমার বাবা তখন বললো যে না আমি বিয়ে দিবই না, আমি কোনো ক্রমে এখন আমি ছেলে বিয়ে দিব না। এখন বড় ভাই একলা একলা বিয়ে করেছিল, এই জন্য কেউ আমার বাবার আসার জন্য আমি ছেলেকে আমি একলা একলা কোনো সময় এইভাবে বিয়ে দিব না, আর পড়াশোনা করতে চাই আমি, এই সময় বিয়ে তখন প্রশ্নই আসেনি। তো যাই হোক, চাষা যখন এই কথা বললো তখন আমি বসে আছি, চাষা কোন রকম এই রাজি করাতে পারে নাই। তখন চাষা আসে আমাকে বললো বেটা তুমি ভালো বিয়ে ভাষা তুমি ইয়ে করতে গেছো, বিয়ে করতে গেছো, তোমার আব্বাকে না রাজি করে এখন
বড় ভাই ছিল এরকম
যে আমার একটা বড় ভাই
ছিল,
হ্যাঁ উনি সেই সময় বিয়ে করেছিল, বছর হয়েছে কিংবা এইরকম হয় নাই সাত আট মাস হচ্ছে এইরকম। তো যাই হোক, তখন তোমার বাবা রাজি না, তুমি বিয়ে করতে গেছো আমার শ্বশুর এলাকায়, আমার মান সম্মান ডুবাইছো, এই কথা বলছে, এইরকম একটা কাজ করেছো আমাকে না জানাই। তো যাই হোক, তখন আমি ভয় ভয় করে আর সাসার সাথে কিছু বললাম না, যাও তুমি বাড়ি চলে যাও, এই কথা বললাম, তখন বাড়ি চলে আসলাম। বাড়িতে আসলাম, এখন আমার সবাই মানে আব্বা আমার সঙ্গে কথা বলে না, মা একটু কথা বলে কিন্তু আব্বা আমার সঙ্গে আর কথা বলে না, রাগ আমার উপর যে আমি বিয়ে করতে গেছি। আমি ভয় ভয় করে যাই হোক বাড়িতে আসছি, আসার পরে আসি ওইভাবে পড়াশোনা ওই রকম আর মন না অন্যরকম কি রকম যেন মনটা খারাপ না। পরে আমি আবার মা বললাম যে মা ওরা আমাকে পড়াশোনা করাবে, তোমাকে নতুন সাইকেল কিনে দিবে, ওখানে বিয়ে যদি করি তাহলে তুমি যদি রাজি থাকো তাহলে আমি ওনাদের আগে আমি নিজে চাই আবার বলতে পারবো। পরে আমি বদল গেছি নামে আমাদের উপজেলা আছে ওখানে হাট লাগে বুধবারে, তখন আমি বাড়ি চিকো নিছিলাম, পরে আমি আবার বুদ্ধি করে মা রাজি করালাম।
আপনি তখনও বিয়ের নেশা থেকে বেরিয়ে আসতে পারেন
না, তখন আমি
শুধু এই একটা সাইকেলের জন্য
জি। তখন আমি তখন মা বললাম, মা আর আমার ফুফু বলছে আচ্ছা ছেলেটা এরকম ভাবে ই করতেছে, বাড়ি সারা হয়ে যাচ্ছে এইদিক সেদিক যাচ্ছে, তাহলে আমার ফুফু বললো যে তাহলে ওরে বিয়ে দিয়ে দাও, অনেকে ছোটকালে বিয়ে করে পড়াশোনা করতেছে না। তে আমার মা বললো আচ্ছা তুই কথা বল। পরে তখন আমি যাই বললাম যে আচ্ছা ঠিক আছে, আমার মা বলছে যে আপনি বাড়ি যাতে আমাদের বাড়ি যাতে। তখন ওই মেয়ের বাবা একলে আসছে, আসে আমার আব্বা টুলের উপর বসে থাকে কি যেন খুব করতেছে, আমি বাইরে ছিলাম, তখন মেয়ের বাবা আসে আমার আব্বার কাছে বসলো সালাম দিয়ে, আমি সাইডের থেকে দেখছি আর কি। তো সালাম দিয়ে বললো বসলো যে এইরকম ব্যাপার আমার বাড়িতে আপনার ছেলে গেছিল, এইরকম ব্যাপার বিয়ার ব্যাপারটা ভেঙে গেছে, তো ভাই আপনি যদি রাজি থাকেন তো আমার মেয়ে পড়াশোনা করে আপনার ছেলে পড়াশোনা করে, তাই আমি পড়াশোনার দায়িত্ব নিলাম, আপনি যদি বিয়ে দেন তাহলে আপনি যেটা চাইবেন সেটা দিয়ে আমি খুশি করবো আপনাকে। তো এই কথা বললে তখন আমার বাবার একই প্রশ্ন যে না আমি এই সময় বিয়ে দিব না, ভাই আপনি আসছেন আসেন আমার বাড়ির ডাল ভাত যেটা যেটুক আপনি আত্মীয় হিসেবে খাওয়া দাওয়া করে চলে যান, বিয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না। এই কথা বলার পরে তখন আমার ওই আত্মীয় অনেক কিছু রিকোয়েস্ট করছে, যাই হোক উনি অনেক কিছু রিকোয়েস্ট করে যখন রাজি হয় নাই তখন চলে গেছে, যায় আমার বলছে আমি তো পিস পিস আসি সাইড থেকে, তখন আমি গেছি যায় বললো যে না ওই ছেলের বাপ রাজি না, ওই ছেলের বাপের যে কথা ও যে দাম, আমি বললাম যে কত টাকা লাগবে কত কি হলে আপনি রাজি হবেন, পড়াশোনা সব দায়িত্ব দিলাম।
আপনার এলাকাতে কি মোটামুটি যৌতুক দিয়ে বিয়ে ঠিক হতো?
যৌতুক দিয়ে বিয়ে
একদম মানে প্রচলন
ছিল।
আচ্ছা,
পরে ওনারা বললো পরে যাই হোক, পরে আমার ওই যে সাসা সাইজুল নামে যে ওনার বাড়িতে উঠছিল উনি আসে, আমি বসে আসি, পরে আমার পিঠে তো একটা থাবা দিয়ে গেল, বেটা তুই আর কোনোদিন বিয়ে কথার কথা বলবি না, তুই লোকজন এনে খেলে অপমান করিস, যা এইরকম বলে আমাকে ওখান থেকে তাড়াই দিল। তখন ওনারের মোড়া ওনার সরে গেল, তখন থেকে আমার একটা মন অনেক ভীষণ খারাপ যে আমি ওরা পড়াশোনার দায়িত্ব আমার লিখতে যাচ্ছে তারপরে আব্বা রাজি হচ্ছে না কেন, ঠিক আছে আমি পড়াশোনাই করতাম না আর। তো এইরকম ব্যাপার যাই হোক, কিন্তু নতুন বই কিনে দিছিল সেই সময়। তো যাই হোক, তখন আর পড়াশোনার প্রতি অত একই সময়। তো এর মধ্যে আমি আমার এক ফ্রেন্ড ছিল নাম শাহজাহান, একই সঙ্গে চলাফেরা করতাম, স্কুলে যাওয়া আসা করতাম, উনি অবশ্য ওই ধরনের না, মানে বিয়ে করার প্রশ্নই আসে না ওই রকম না। তো পরে যখন আমি ওনার সাথে বদল গেছি হাটের থেকে আসতেছি, সেই সময় আমার মায়ের এক খালা প্রতিবেশী খালা আমাদের এলাকার সাইটে একটা গ্রামে দরিয়াপুর নামে একটা গ্রামে বিয়ে হয়েছে, তো ওখানে দোকানদার ছিল, যাইতে লাগে তখন বলতেছে কি যে এই আমার সাজান ওই ফেনক বলে এই সাজান দ্বারা তো দ্বারা পিছনে এটা কে ওর নাম কি মোজাম্মিল, তো ও হলো যে মোমিনার বেটা আমার মায়ের নাম ধরে বলে, তো মোমিনার বেটা কথা হ্যাঁ ও বলে বিয়ে করবে, ও বলে বিয়ে করবে আমি শুনলাম কথা হ্যাঁ বিয়ে করবে, তাহলে তোরা বাজার ক্রিয়া করে বাজার রাখে ওর সাথে গেলি আয়, তখন আমরা বাজার ওর বাজার রাখি, ওনার বাজার রাখি, ওর সাথে আমি এমনিতে বাজারে গেছিলাম, আমার বাজার করতে না। তো যাই হোক ওর বাজার রাখে, তখন ওর সাথে গেলে আমি সুন্দরপুর তখন গেলাম। যার পরে তখন আমার বিয়ে করার মানে ওর ছেলে আবার ওনার ছেলে একটা সানোয়ার নাম, ওনার ছেলে বিয়ে দিছে নেটোর। তখন কচ্ছে যে বিয়ে করলো আমার সানোয়ারের ওখানে শ্বশুরবাড়ি ওখানে একটা মেয়ে আছে, মেয়ে হলো চাকরি করে, তুই যদি বিয়ে করিস তাহলে হতে কিছু টাকা লিয়ে দিতে পারবে, সাইকেল লিয়ে দিতে পারবে, তুই পড়াশোনা করতে পারবি, মেয়ে এখন চাকরি করে, কারণ কত বেতন এটা আমি জানি না, তুই যদি বিয়ে করিস তাহলে তুই রেডি হ, তোর সাথে গেলে যাব, কিন্তু তোর বাপ মায়ের শোনা লাগবে। তো একটা আচ্ছা ঠিক আছে, আমার বাবার থেকে শুনে নি, উনি একবার আসছিল, আসছে আমার বাবার থেকে শুনছে, আমার বাবা রাজি না। পরে আমার মা আর ফুবু বলছে আচ্ছা ঠিক আছে, ছেলে যখন তুই ই হয়ে গেছে গা বিয়ে করার জন্য করে, তো আমার মা আর আমার ফুবু বলছে আচ্ছা ঠিক আছে, যদি ভালো জায়গাতে হয়, যদি পড়াশোনা করানো পারে তাহলে সেই জায়গা লিয়ে যায়, যদি দিতে পারো তাহলে দাও। আমার মা এবং আমার ফুবু এই কথা বলছে, আমার বাবা বলে নাই। এই কথা বলার পরে উনি দুই তিন দিন পর করছে তোমার মার সঙ্গে কথা বলছে, উনি আসে বলছে তে তুমি গেলে তাহলে অমুক দিন রবিবার দিন তুমি আমার সাথে যেতে পারো। তখন আমার সাথে কে যাবে, আমার ফ্রেন্ড তো তখন যাবে না, আমার ফ্রেন্ড হলো একটু পরিবার চালাই এই কাজ করে, ওনার যাওয়া সম্ভব না। আমার এক জ্যাঠাতো ভাই, আমার বড় আব্বা ছেলে, আমার সে একটু বয়স বেশি, আমিনুর নাম, ওনার সাথে তখন যে যাবি, তো ওরা আবার আমার কাছে টাকা নাই, তো ওরা আবার গরু বিক্রি করে রাখছে, ওরা এখন চিন্তা যে আমার সে এরা পড়াশোনা করে একটু ই হবে, ওরা এই পরিকল্পনা করছে যে তাহলে এক বিয়ে দিয়ে দিলে পড়াশোনা করতে পারবে না, তাহলে আমরা পড়াশোনা করতে পারলাম না, ও আবার পড়াশোনা করে কি করবে, তো এক বিয়ে দিয়ে দিলে তার পড়াশোনা করতে পারবে না। তোর আব্বা আবার গরু বেচা আনে টাকা রাখছে, আমার কাছে তো টাকা নাই যাওয়ার, তো গরু বেচা আনে টাকা রাখছে, তখন ওই করছে কি ওই গরু বেচার টাকা চুরি করছে, করে আমার বিয়ে দেওয়ার জন্য নিয়ে যাবে। তখন গরু বেচার টাকা 1500 নিছে, নিয়ে এখন কাছে চল তুই বলে বিয়ে করবি, চল তোকে বিয়ে দিলি আসি। এই কথা বলে তখন ওই যে মুরব্বী ছিল ওই মুরব্বীর সামাদ নাম, পরে ওনার সাথে গেলিয়ে যায় মেয়ে দেখালো, যেখানে মেয়ে দেখালো নাটোর গেলাম আমরা, মেয়ে দেখালো, মেয়েটা বয়স আমার চেয়ে একটু বেশি, আমি দেখতেছি যে আমার চেয়ে একটু মেয়ে বেশি বয়স হবে, আর সামাদের বিয়ে বলতেছে যে না এই জায়গা মেয়ে বিয়ে দেবে না, এই মেয়েটা হলো এক জায়গা বিয়ে হয়েছিল বয়স্ক একটা লোকক দিয়ে, যে সেখানে ভাত খায় না কি জন্য সমস্যা, এবং সেই মানুষটাকে মেরে তারা দিছিল, আর এই ছেলে এখানে বিয়ে না দিয়ে আমি একটা মেয়ে দেখছি ছোট বয়স্ক, ওখানে বিয়ে দিলে ভালো হবে, কিন্তু এখন ওনার বিয়েই লেগেছে, এটা এখন উনি বলতে পারতেছে না যে না আমার বিয়ে যেহেতু আবার নিয়ে গেছে, আর ওনার বিয়ে আবার ওই যে মেয়ে বিয়ে দিবে সেই মেয়ের হলো মাকে হলো ধর্ম ভাই বোন বানাচ্ছে ওরা। তো যাই হোক ওখানে তখন বিয়ে দিবে, এখন তখন যে বিয়ে দিয়ার সব মেয়ে দেখছি আমি, মেয়ে দেখার পরে আমি দেখছি যে মেয়ের বয়স একটু বেশি হবে, তারপরে আমার ইচ্ছা যে আমার সাইকেল হলে, পরে ওরা বলতেছে যে আচ্ছা আমরা টাকা দিব 10,000 আর একটা সাইকেল দিব, আমি বললাম সাইকেল পেলে আমার যথেষ্ট, আমি সাইকেল নিয়ে চলে যাবো বাড়ি, যাই পড়াশোনা করবো, তারপরে যাই হোক বিয়ের ব্যাপারটা আমি পরে বউ লিয়ে যাই সেটা পরে দেখবো নি। তো যাই হোক তখন আমি করলাম কি যে বিয়ে করার আমার যাত্রা, তো ভাই বললো কি আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা আয়োজন করেন, তো রবিবার ওখান থেকে সোমবার মঙ্গলবার দিকে যাই হোক সেই সময় আমি বিয়ে করার আর সব প্রস্তুতি নিচ্ছে। তো তখন আমাকে লুক করে আসে বলতেছে আচ্ছা ঠিক আছে সবকিছু বললাম, তো মেয়ের বিয়ে হয়েছে কথা আমার কাছে গোপন রাখছে, কারণ কি বিয়ে হওয়ার রাত্রে বিয়ে হবে, রাত্রে মানে বিয়ে সব ওকে সব রেডি হয়ে গেছে, বাজার করা হয়ে গেছে, আমরা আমার টাকা দিছে কিছু 5,000 টাকা দিছে বাজার করার জন্য, বিয়ে বাজার করে নিয়ে আসছে, আসার পরে এখন আমাকে বলতেছে মেয়ের এক জায়গায় বিয়ে হয়েছিল, এই কথাটা তো তোমাকে বলা হয়নি, তো তোমাকে শুধু বললাম, তোমার ভাই বললাম না। তো আমি তখন বললাম যে আমার ভাই বললেন না, আমার ভাই আসছে তাহলে ঘটুক, তো এর আগে আমাকে বলে নাই। তখন বিয়ের আয়োজন সবকিছু হয়ে গেছে, তো তখন আমি মনে করলাম যাক হয়েছে, আমি আর এটা কিছু বললাম, বিয়েই হয়েছিল অন্য কিছু আর হয় নাই, সে হয়নি শুরু বাড়িতে যায়নি, যাই হোক যেভাবে ওখানে তখন বিয়ে ওই রাত্রে হবে, যখন আমার ভাই যখন ওই বিয়ে পড়াবে সেই সময় পর্যন্ত ওরা আগে স্বামীকে ডিপোজিট দিছিল না, বিয়ে পড়ানোর সময় আমার ভাই দেখতে গেছে, দেখতেছে আর একটা কাগজে সিগনেচার করে নিয়ে তারপরে আমার যে বিয়ে হয়েছে এখানে সিগনেচার করতেছে, মানে ওটার স্বামীকে তালাক দিয়ে তারপরে এটা বিয়ে করতেছে। এইরকম যখন করতেছে তখন আমার ভাই দেখে তখন আমার কাছে আসছে, আচ্ছা তোরে কি কোনো কথা বলছে, আমি বললাম যে না আমার কিছু বলে নাই,
যার সাথে আপনার বিয়ে দেওয়ার কথা সে অলরেডি বিবাহিত ছিল, সে আর একটা ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে
দিয়ে, জি জি
এরকম একটা সময়।
প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা শুনলাম আমরা এই মুহূর্তে, 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জে কিবরিয়ার সাথে এবিসি রেডিও FM 89.2 এ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে
আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.arje। আরো একবার বলছি www.facebook.com/kibriya.arje। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে ডট হ্যালো ইট 920 এবং এই অনুষ্ঠানটি জেবিএসবি, এই তিনটি অনুষ্ঠান সম্পর্কে টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতেও পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। ফিরে আসছি ঠিক চার মিনিট পর। ডুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। প্রিয় শ্রোতা, চার মিনিটের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর জে কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। মোজাম্মেল, আপনার কাছে আবারও ফিরছি। তারপর
ওই যখন বিয়ে হবে, যখন ওই যে কাগজ দেখলো, তখন দেখে আমার ভাই আসে, আমার ডাক দিল। ডাক দেওয়ার পরে আমার তো বিয়ে ইয়ে করা হয়ে গেছে, স্বাক্ষর হয়ে গেছে। ডাক দিল, আমাকে বলছে যে তোর বিয়ে করার কথা বলছে, আগে বিয়ে হয়েছিল। আমি তখন বললাম যে না, আমার তো এই কথা বলে নাই, কিন্তু আমার কাছে বলছিল, কিন্তু আমাকে এই কথা বলে নাই। বিয়ে, আমি বিয়ে মুহূর্ত বলছে, ঠিক আছে চল এখান থেকে চলে যাবে। আমি চিন্তা করলাম যে না, এখান থেকে চলে যাবো। পরে মেয়ের মা আসে এখান থেকে, ঠিক আছে বাবা তুমি রাগারি করো না, আমরা তোমার ভাই বলছিলাম, তোমার ভাই বলছে যে তোমার কাছে গোপন রাখতে, তোমার কাছে বলতে না করেছিল। যাই হোক, তখন আমার ভাই আর কিছু বললো না, কাছে আচ্ছা ঠিক আছে থাক, ওর কপালে যা কিছু করছে। এই পর্যায়ে তখন আসি, দুই দিন আমরা স্বামী স্ত্রী যখন আমার ঘরে যাই, ও দেখি যে আমার সাথে কোনো কথা বলতে চাই না।
আপনি কি শেষমেশ ক্লাস এইটে থাকা অবস্থায় এরকম বিবাহিত একটা মেয়েকে বিয়ে করলেন?
জি জি।
এত কিছু জেনে জুনেও আপনি করলেন?
এত কিছু জেনার পর আমি করলাম।
কেন করলেন?
এখন ওই যে আমার উদ্দেশ্য যে আমি সাইকেল একটা নিবো, লিয়ে আমার পড়াশোনা স্টার্ট করবো, এই উদ্দেশ্য করে নিয়ে। এবং ওনারা ওই কন্ট্রাক্টরের রাস্তার কাজ করতো, ওখানে আসে বিয়ে করে হয়তো বা কিছুদিন থাকে, তারপরে ওনারা চলে গেছে এই পর্যন্তই আমি শুনছি এই পর্যন্ত।
ওকে ওকে। তারপর
তারপর যাই হোক,
মেয়েটা না, আপনার প্রথম স্ত্রীর নাম কি ছিল? আপনি কি বিয়ে করে আপনার নিজের বাড়িতে নিয়ে আসলেন নাকি ঘর জামাই?
না, ওখানে ছিলাম,
ঘর
জামাই ছিলাম।
আচ্ছা,
আমার স্ত্রীর নাম ছিল হামিদা যাক। ও আমার সাথে মিলেমিশা করতে চাচ্ছিল না। দুই দিন তিন দিন পর এরকম করতেছে। এখন আমার নানা, ওই যে নানা নানা বলতাম ঘটকে, যে নিয়ে গেছে সামাদ, তো ওর কাছে খাসটা তুই আমার এখানে আসিস না, এরকম ভাবে বলতো। তাই আমি বলতাম যে না, ও এমন কিছু হয় নাই যে আপনাদের মাঝে যাবো না সকালবেলা। তো কষ্টের পরে কি রে এরকম করিস কে? পরে এরকম বলতে, যাই হোক, মেয়েটা যে প্রথম থেকে আমাকে মেনে নিতে পারতেছিল না, ওর পারিবারিক চাপ দিত যে আমার সাথে মানে ই করতে, রিলেশন করতে, কিন্তু ও আমাকে মেনে নিতে পারতো না। তো যাকে এই পর্যায়ে চার পাঁচ দিন পর আমাদের, যাই হোক যেভাবে হোক একটা চলাফেরা হয়, তখন আমি অতটা বুঝতাম না। তখন আমি যাই হোক ওখানে আসি এইভাবে, তখন নানাও চলে আসলো। আসার পর তখন আমার বুঝতে খেতে খেতে তখন আমি বলছি না, সাইকেল কিনে দেয় নাই, তখন সাইকেল কিনে দেয় নাই। ওনারা বললো যে 10,000 টাকা আমরা দিব সামনে, তখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস ছিল, তো বললো যে বর্ষাটা পার হয়ে গেলে তোমার সাইকেলটা কিনে দিব। এদিকে আমার
শ্বশুর কি করতো?
আমার শ্বশুর ওখানে এমনিতেই কাজকাম করতো। আর
আপনার বাবা বা পরিবারের কেউ বোঝাতো না যে এই বয়সে তোমার বিয়ে ঠিক হচ্ছে না, তুমি কেন ওই ধরনের ঘরে যাচ্ছ বিয়ে করতে?
হ্যাঁ বলতো আমার,
কিন্তু আপনি শুনতেন না?
না, ওই কথা আমার কথা যে আব্বা যেহেতু সাইকেল নিয়ে দিতে পারছিস, তাহলে বিয়ে করে যদি সাইকেল নিয়ে হয় তাহলে তো আমার পড়াশোনাটা হবে। আমার
যেই হিডেন ট্রুথ বা যে সত্যটা আজকে এখানে রিভিল হচ্ছে, সেটা অত্যন্ত অবাক হলেও একটা বাইসাইকেল কারো কারোর জন্য মানে এত ইম্পর্টেন্ট হতে পারে জীবনে। সিচুয়েশনালি একটা ম্যাচের কাঠিও কতটা ইম্পর্টেন্ট হতে পারে আপনারা জানেন। ওর সিচুয়েশন আসলে ওই জিনিসটাই এত বেশি ইম্পর্টেন্ট হয়েছে, এবং যে কারণে ও জীবনের আর যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ভুলভাবে নেওয়া যাবে না, সেই জিনিসটা ওর মাথায় কাজ করছে না। যাই হোক বলেন, তারপর?
তারপর যাই হোক, ওখানে আমি আসি, কাজ করতেছিলাম না, বসেছিলাম। তো এখন আমার বড় ভাইরা যে ছিল, বড় আপার জামাই, তো উনিও ওখানে ঘর জামাই ছিল। তো ওনার ছেলে মেয়ে বড়, প্রায় আমার সমতুল্য একটা ছেলে আছে। তো এইভাবে ও আমাকে বলে কি, আমার শ্বশুর তো গরিব, তুমি হলো কতদিন আর এইভাবে থাকবে, তো তোমরা একটু আলাদা করে খাওয়ার চেষ্টা করো। তো ওই আফাটা জামাইটা খুব ভালো ছিল, এবং আফাটাও খুব ভালো ছিল। ওই আফাটা ওখানে একটা এতিমখানা আছে, ওখানে চাকরি করতো, ডাবুরসির চাকরি করতো, ওখান থেকে খাবার দাবার সবকিছু নিয়ে আসতো। তো যাক, তখন সেই সময় আমি এইরকম বলতো আমার ভাইরা যেটা হবে ওরা বলতো বড়দুলাই বলতো এই কথা। তো আমি তখন ওই রিক্সা চালানা যখন শিখলাম আশরাফুল নামে একজন শিখালো, আমি রিক্সা চালাতে যাই এখন যাই 50-60 টাকা এইরকম ভাড়া মারতাম।
মানে পড়াশোনা বাদ দিয়ে তখন রিক্সা চালানো?
জি, তখন পড়াশোনা এখন আমার বাড়িতে আসতে দেয় না। তো আমার কাছে একদিন ভাড়া মেরে 100 টাকা হয়েছে। তা আমি যখন চিন্তা করছি যে তাহলে 100 টাকা বা থাক আর 50 টাকা থাক, আমি রিক্সা চালে আসলে আমার পকেট চেক করে যে কত টাকা ভাড়া মারছি। তো তখন আমি 100 টাকা ভাড়া মারছি, তো আমি আর কিছু টাকা ভাড়া মারছি, তো আমি ওনার কাছে দেখাইনি। তখন 25 টাকা রিক্সা ভাড়া ছিল, 25 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমি তখন ওই 100 টাকা রাখছি যে 100 টাকা নিয়ে আমি বাড়িতে চলে যাবো, আমি আর থাকবো না। ওরা আমাকে টাকাও দেয় না, সাইকেল কিনে দেয় না, আমার এদিকে পড়াশোনার লস হয়ে যাচ্ছে, আমি রিক্সা চালাবো কি জন্য এখানে, আমার বাতের অসুখ আছে। তো তখন আমি 100 টাকা আছে, তখন আমি আসে শুইছি। এখন আমি টাকা রাখছি কোথায়, ও এখন কয় কি যে কোন জায়গায় যেন টাকা রাখছে পাওয়া যায় না। আমার ওয়াইফ বলতেছে রিক্সা চালায় টাকা কি করলো, বাপের ভাই খেলে টাকা পাঠায় দেয় রিক্সা চালায় চালায়, কয়েন থাকে রিক্সা চালায় বাপের ভাই টাকা পাঠায়। কিন্তু আসলেই ভাই তখন কিন্তু আমি মানে রিক্সা চালানোর কোন ইয়ে ছিল না এবং পারতামও না ঠিক রকম, এবং আমি অত টাকা কামাই করতে করতে যাই হোক, তখন আমি 100টা টাকা রাখছি যে আমি এই 100 টাকা নিয়ে আমি ওখান থেকে চলে যাবো বাড়িতে, আমি আর থাকবো না। ওরা আমাকে সাইকেলের টাকাও দিচ্ছে না, আমাকে এভাবে রিক্সা চালাই লিখছে। তখন আমি 100 টাকা রাখছি, রাখে আমি তখন বাথরুমে গেছি, বাথরুমের থেকে আসে ওয়াশরুমের থেকে আসে আমি টাকাটা প্যান্টে পকেটে রাখলাম, মনে করছি সব তো চেক করবে। আমি টাকাটা মুখের ভিতরে রাখছি, 100 টাকা একটা নোট আমি ছোট্ট করে মুখের ভিতরে রাখছি, রাখি আমি যে চেক করতে আসবে আমার কাছে। এখন মুখের ভিতর যেমনি রিছি ও আসে, এখন আমার মুখের ভিতর পাখা আছে, হাত পাখা আছে, পাখার দাঁত মানে আমার উপর কিরকম যেন টাকা রাখবি তুই, মানে তুই মুখে কথা করছে তুই টাকা দে। পরে আমার মুখের মধ্যে তখন হাত পাখার দাঁত ছিল, ওই দাঁত ঢুকে দিয়ে আমার, আমি দাঁত কিটমিটিকে আছে তখন আমার দাঁত তখন মানে যখন পাখার দাঁত যখন গুঁতে মারছে তখন আমার ছোট এই নিজের দাঁত একটা লড়ে যায়, লড়ে তখন রক্ত বাড়া যায়। তখন আমি তখন টাকা দিয়ে দিছি, টাকা দিয়ে দিছি তোর টাকা তুলে আমি নিচে চলে যাবো গাড়ি। তখন আমি টাকা করে যাই হোক ওখান থেকে টাকা দিয়ে দিলাম, আমার মন খারাপ বাড়িতে আসতে পারতেছি না, এরম বাবা আসি থাক। পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে আমি এমনিতে চলে যাবো গাড়ি, হ্যাঁ হ্যাঁ চলে যাবো, নাহলে ট্রেনে উঠে এমনিতে চলে যাবো।
বিয়ের কতদিন পরের ঘটনা এটা?
এটা বিয়ের মাস খানেক হয় নাই।
মানে আপনারা ভালো লাগছে না?
না, আবার এদিক যে আমার মার লাগে খুব ইয়ে হচ্ছে যে মা মনে হয় চিন্তা করতেছে, মা কান্দিছে মানে এইরকম একটা ইয়ে হচ্ছে, তখন আমার ভালো লাগছে না, তখন আমি চলে আসবো। তো তখন আমি অটোমেটিক একদম সকালবেলা উঠে তখন আমি করছি কি আমার কিছুই লিনি, আমি পরনে যা ছিল ওই লিয়ে আমি লুক করে তখন চলে আসছি। সেই সময় আষাঢ় মাস, জ্যৈষ্ঠ আষাঢ় মাস, তে বাড়িতে ঢুকবো এখন আমার ওই সর্বপ্রথম আমার বিয়ে করে বাড়ি আসা। আমার বাবা তখন আমার মানে দুঃসক্ষে কিরকম যেন করে আমার সাথে কথাই বলে না, আর কেউ আমার সঙ্গে সেই রকম মানে কথা বলে না, এবং মনে করে কি যে আমি মনে হয় ওরে বাড়ির কেউই না। এখন আমার মা খালি বললো যে ভালো আছিস, আমি বললাম যা আছি। তখন আমাকে একটু খাইতে দিল, ভাত খেলাম, খাই এখন আমার বাবা আমার সঙ্গে কথা বলে না, তো আমি আসি। তো এখন বাইরে যাই এখন কথা বলতে
চাই। বিয়েতে তো বড় ভাই ছাড়া কেউই ছিল না?
না, ওই যে জ্যাঠ তো বড় ভাই ছাড়া এছাড়া কেউ ছিল না,
আমার পরিবারে কেউ ছিল
না, আমার পরিবারে কেউ ছিল না। তখন ওখানে আমার বাবা বললো কি বিয়ে করতে গেছে, শ্বশুর ভাই থাকবে ভালো ভালো খাবে, তো এখানে আসছে কি জন্য, ওখানে পড়াশোনা করবে, বিয়ে করলে নাকি পড়াশোনার দায় দায়িত্ব সব লিয়ে যায়, বাবা না বাবা মা লাই না শ্বশুর শাশুড়ি লাই, একথা মানে সাইড থেকে বলতিছে। তো এখন সাইডে অনেকেই বলতো বিয়ে করতে গেছে, সাইকেলের জন্য কে বিয়ে করতে গেছে, অনেকে অনেক কথা বলতো। তো তখন আমি তখন করলাম যে এইরকম কথা বলে যা আমি আর এখানে থাকবোই না। তখন একজনের ধান কাটা কাজে গেলাম, আমার কাছে টাকা নেই, একজনের ধান কাটা কাজে গেলাম, যায় ধান কাটে ওই একদিনে কাজ করে আমার মনে হয় 100 টাকা কিংবা 75 টাকা দিছিল। ওই টাকাটা নিয়ে আমি সুন্দর দিকে তখন আবার বাড়ি থেকে মা বললাম আমি চলে যাই, আব্বা আমার সঙ্গে কথা বলো না এই কথা সেই কথা বলে, তাই আমি চলে যাই। ফলে ওখান থেকে টেকা নিয়ে কাজের টেকা নিয়ে তখন আমি আবার ওখান থেকে আবার শ্বশুর বাড়ি চলে আসি, আবার শ্বশুর বাড়ি আসি, আসে আসি থাকতে থাকতে তখন রিক্সা চালাই। তো আসি থাকে আমার বউ আমাকে সারাক্ষণ বিশ্বাস করতো না যে আমি টাকা পয়সা আমার বাবা মার কাছে দিতাম, কিন্তু আমি রিক্সা চালাতে পারতাম না। তখন আমার দিক দিয়ে আবার এই দিক দিয়ে আবার রাতের বেলা আসে যে আমার যে স্বামী স্ত্রী যে অথবা চলাফেরা করবো এই দিক দিয়ে আমার কাছে মানে ই করতো না, আমাকে এলাও করতো না, যাকে ভাবে আমি থাকি। তখন আমি মনে মনে ই করতেছি আমার কোনো দিকে হলো না, আমি বিয়ে করে আমার সাইকেল কেনা হলো না, পড়াশোনা হলো না, বাবা মার কাছেও থাকা হলো না, কি রকম আচ্ছা ঠিক আছে আর কি করবো এইভাবে জীবন চালাই। তখন এবার আসি, তখন রিক্সা চালাই, আমি রিক্সা ভাড়া মারতে পারি না, একদিন বৃষ্টির দিন ভাড়া মারতে পারিনি, একজন বসে থাকি বসে থাকি চলে আসি, পাবে তা করতে চলে আসছি, আসিতে এখন আমাকে দুপুরবেলা আমারও যে বড় আপা আছে ওর ও ইতিমখানা ভালো ব্যবসায়ী কাজ করে ওখান থেকে খাবার নিয়ে আসে। তো আমি ভাড়া মারতে পারি না, এখন আসছি, আসে 25 টাকা নৌকা দিয়ে ভাড়া মারছি, আসে এখন রিক্সা রাখি, আমি আসছি, আসে এখন ভাত খাবো, এখন আমাকে ভাত দেয় না, খুব বলে যে কয়টি টাকা মাইকে আসছি তোরা ভাত দিব। তো তখন আমার বড় আপা খুব ভালো ছিল, তো ও আবার বলছে তুই চুপ কর, ও সিঙ্গার ফেয়ার মানে রিক্সা চালাতে পারে না, তাও যে চালাচ্ছে জামারে তাই আস্তে আস্তে শিখবে। তো ওই আপা বললো কি যে মোজাম্মেল আসো তোমায় আমি ভাত দিতে, ওই আপা আমার তখন তো আমি বাবার মার কাছে থাকতে পাই না এই কষ্টে গেছি, তো ওই আপা আবার করছে কি আমার ভাত বেড়ে দিছে খাওয়ার জন্য, করে ভাত বেড়ে দিছে, তখন আমি ভাত খাই বসছি অটোমেটিক, ও কোথায় থেকে আসে আমার ভাতের থালটা কে এনে চলে গেছে, নিয়ে যাচ্ছে কে কাম করে না ক্যাশ করে না এনে ভাত খাইতে আসছে, ভাতের কাম করিস নাকি তোমার ভাত দিব। এখন আমার আফা ওই আফা বলতেছে কি ভাত খেছে ভাতের টান দিস কি জন্য, তখন আমার ভাতের থালটা টান দিয়ে তখন টান দিলে যায় একটা ওই বালটির মধ্যে সব ঢালিয়ে রাখছে, তখন আমাকে ভাত খেতে দিল না, পরে আমি বসে থাকি তখন কানতেছি, তখন আমার আপা বলছে তুই ওর সাথে এরকম করিস কি জন্য করে, ও রিক্সা চালাতে পারিনি আস্তে আস্তে পারবে, এই কথা বলে ওরা তর্ক বিতর্ক করতেছে, না ও কোনো খাবার দিবি না, ওরে কোনো খাবারই দিবি না, তুই খাবার দিলে তাহলে ওরে ঘরে নিয়ে যায় পালে। তখন আপা আবার আমাকে ফের আবার ভাত দিল, পরে আমি আর কষ্টে কানতে কানতে আমি আর ভাত খাইনি।
মানে আপনার সাইকেলও নাই এখন, বাধ্য হয়ে আপনাকে ভ্যান চালাতে হচ্ছে,
বিস্কুট খাইতাম, সব পানির সিগারেট কিছু খাইতাম না, খালি এমনি বিস্কুট খাই পানি খাইতাম রিক্সা চালাতাম, তো ওই নাতি নাতি আমি বললো কি যে ওখানে আবার আমার হলো মায়ের হলো মামা আছে ওখানে, অনেক আগে সেনাবাহিনী চাকরি করতো, উনি অবসরপ্রাপ্ত ওখানে এখন বাড়িঘর করেছিল, তো ওনার পরিচয়ে উনি আবার কিভাবে যেন ভাই বলে তোর বাড়ি করে মুরজাদ কইছে কাজিম নাকি তোর কে হয়, আমি বললাম হ্যাঁ উনি, কিন্তু বিয়ে করার সময় ওনার বাসাতে আমি যাইনি, তো কাজিমের নাতি যায় তাহলে তুই তো আমারও নাতি, কাজিম ভাই আমার খুব ঘনিষ্ঠ লোক, তো পরে এইভাবে বন্ধু বান্ধব আর কি, পরে যাই হোক আচ্ছা ঠিক আছে তোর এক কাজ শোন, তুই রিক্সা চালাতে নাকি পারিস না, তোর এক কাজ করি শোন, যে নেটওয়ার্ক তখন যে টিকেট কোম্পানি ডিপো ছিল, তুই সেলসম্যানে তখন ওই আমার বলে কি তুই সিগারেটে ভ্যান চালাতে পারবি, হ্যাঁ হ্যাঁ পারবো, আচ্ছা ঠিক আছে তাহলে আমি যোগাযোগ করি, ওখানকার টিওর সাথে আবার ওনার খুব রিলেশন ছিল, সিগারেট দোকানে আসতো ওনার সাথে কথা বলতো, তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে আমার একটা নাতি আছে আমি একটু আপনার কোম্পানি ভ্যান চালানোর জন্য দিতে চাই ভ্যান বলার হিসেবে, আচ্ছা ঠিক আছে দেন যোগাযোগ করে, তখন আমি তুই আসিস, পরে আমি গেলাম ওখানে যায় দিয়ে যাই হোক ওখানে চাকরি হলো, এখন চাকরি করতে করতে এখন কুরবানি দিচ্ছে, কুরবানি ঈদের সময় এভাবে আসি চলতেছি, আমি বেতন পাই যাও বেতন পাই সম্পূর্ণ আসে আমার ওয়াইফের কাছে দিয়ে দিই, তো এরকম ভাবে চলতেছি ভালোই, তো উনি আবার কিস্তি তুলছে, কিস্তি টাকা তুলে ভাবে সই করবে, আমি তো সব টাকা এনে দিয়ে দিই বেতন তুলে, ভালো চলতেছি খাচ্ছি, এর মধ্যে এখন কুরবানি ঈদের সময় আমি শুনতেছি যে আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়েছে, আমি গর্ভবতী হয়েছে, এর মধ্যে কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমি খুব জোর করে তার সাথে চলাফেরা করতাম, তো তারপরে যাই হোক আসে ওইভাবে, এখন যখন তিন মাস চার মাস হয় তখন থেকে সে আমার কাছে মানে আর কোনো চলাফেরা করে না, ও যে প্রেগনেন্ট হয়েছে এই জন্য করে এই উপলক্ষে আর আমার চলাফেরা করে না, আমি বললাম যে এক বছর আমি এইসব বিপারে তখন অতটাই ছিলাম না, তো যাই হোক তখন আমি চাকরি করতেছি, এর মধ্যে কুরবানি ঈদের সময় তখন আমি চাকরি করতেছি ছুটি পাইছি ওখানে থাকি, এভাবে চলতে চলতে আমার চাকরির বয়সও হয়ে গেছে এক বছর হয়ে গেছে, এক বছর পর দেখি আমার একটা মানে মেয়ে হবে এইরকম সময়, তখন থেকে কিন্তু আমি বাড়িতে আসি না, মাঝে আর একবার আসছিলাম, আসে ও যে বাবা এই কথা বলে সে কথা বলে, ওরে লিয়ে আসছিলাম সেই সময় গর্ভবতী যখন ছিল সেই সময় আমি লিয়ে আসছিলাম সাত আট মাস, তো কোথায় ছেলে মেয়ে যেটাই হোক এরকম থেকে একটু বের আসো, তো লিয়ে আসলাম, তো বাবা মা তো আর তো সেরকম ভাবে মন ইয়া করছিল না, যাই হোক আবার ওখান থেকে ঘুরে ওখানে আমার এখানে থাকবে না, ও বলছিল না আমি এখানে থাকবো না, তোমার ওখানে থাকার কথা না, পরে যাই হোক ওখানে আবার লিয়ে গেলাম, পরে এইভাবে চলতে চলতে আমার এক বছর কাটায় গেল, পরে আমার মেয়ে হলো, আমার ওয়াইফের মেয়ে হওয়ার পরে যাই হোক মেয়ের বয়স এবার মেয়ে আসে, তখন থেকে আমার সাথে ঝগড়া ঝগড়া এইরকম মানে কোনো সময় তার সাথে আমার ভালোভাবে যে একটা সংসারের কথা আসে আমার লেখাপড়াটা সবসময় শেষ হয়ে গেল সেই সময় থেকে, মেয়েটার বয়স যখন সাত আট মাস তখন ও আমার ছেড়ে ও এক জায়গায় চলে গেল, আর খালার বাসায় ওর খালা অসুস্থ, তখন গেছে ওখানে লিটে গেছি, লিয়ে ও আসবে না এইরকম ঝগড়াঝাটি হতো আমাদের সাথে প্রায় আমাদের সাথে ঝগড়া হতো হয় এরকম ভাবে চলে যেত, যাক এইভাবে করতে করতে আমি ওইভাবে থাকতাম কোনোদিকে যাইতাম না ওইভাবে, এখন বাড়িতে আসতে পারি না বাবা এইরকম বলে বাড়িতে আসতে পারি না, যাক মেয়েটার বয়স যখন বড় হয়ে গেল দুই বছর হয়ে গেল এভাবে থাকতে থাকতে, কিন্তু তখন আমার যা কামাই করতাম সবকিছু আমার ওয়াইফকে দিতাম, আমার ওয়াইফ ঘরের চোখের কিনতেছে ঘরের ফ্যান কিনতেছে এরকম করতো আর কি, ছাগল কিনতেছে আর বলে যে না এটা মা কিনে দিছে এরকম করতো আর কি, মেয়ের বয়স যখন আড়াই তিন বছর হয়ে গেছে তখন আমি কুরবানি তখন আমি চাকরি করি, তো এর মধ্যে আবারও যে আমার যে দুলাভাই যে বাসায় থাকতো ওনার সাথে প্রায় ঝগড়া করতো, তো আমি কুরবানি ঈদের ছুটি পাইছি, আবার আরেক কুরবানি ঈদ আছে, তখন কুরবানি ঈদের ছুটি পাইছি, তখন আমি কলাম অনেক ছুটি পাইছি তাহলে একটু ঘুমাই, তো ঈদের নামাজ পড়ে আসি, তখন আমি শুইছি। এখন ওর দুলা ভাষাতে ঝগড়া লাগছে, তা আমি বললাম কি তুমি অত জ্ঞান করছেন, আমি একটা খারাপ ভাষা গালি দিছি, এই কথা বলছি, আমি বলে আমি ঘুমাই গেছি, একটু ঘুমাইছি, তখন আমার এরকম চামড়ার একটা স্যান্ডেল ছিল, ওই স্যান্ডেল আমি ঘুমাই গেছি অটোমেটিক, ওর দুলা ভাইয়ের সাথে না পারে আসে, ওই স্যান্ডেলটা আমার মুখে মারছে, আমি ঘুমাই আছি কিন্তু সে সময় তো, তখন আমার ঠোঁট ফেটে গেছে গা, ঠোঁট ফেটে যখন রক্ত বাড়াই গেছে গা, তখন আমি ঘুমাটাকে কেটে আমার মার লেগা, আমার খারাপ ভাষায় গালি দিতে বলো তুই কথা বলিস কি জন্য করে এর মধ্যে, অসাধু চলালে তুই অর্প করলে কথা বলিস কি জন্য, আমি বললাম যে আমি কথা বলছি কি তোমরা ঝগড়া করতেছো কি জন্য, আমি একটু ঘুমাইছি একটু ছুটি পাইছো, না তুমি অসাধু ঝগড়া করবো তোমার খাওয়া তুমি খাবে অসাধু ঝগড়া করবে, যাই হোক এই কথা বলার পর তখন আমি ঠোঁট মোট কাটলো, তখন আমি বললাম কি ওইভাবে, তখন আমি তখন যে ওখানকার যে পরমাণিক বলে মতব্বর বলে ঈদের দিন ওরা কুরবানি জবাই করতেছে ওখানে গেলাম, ওরা বলছে যে তুমি যা যা করো তোমার বউ যা যা করে এইরকম আগের জামাইয়ের প্রতি এইরকম করেছে চলে গেছে, তুমি যে এখানে থাকো এটা তুমি বেলজ্জা, তুমি বেলজ্জা হয় এখানে তুমি থাকো, এত অত্যাচার সহ্য করো, তো যাই হোক এই কথা বলার পর পরে আমি তখন ঈদের দিন আর আসতে পারি না, তখন ওই যে নানা সাইকেলে দিছে ওখানে আসলাম, ওই নানা দেখালাম, নানা কাছে এরকম ব্যাপার, তাহলে তুই শ্বশুরবাড়ি থাকি না আলাদা বাসালে থাকিস, এরকম ভাবে তখন আমি করলাম কি মেয়ে কলে ঈদের দুই তিন দিন পর, তখন আমি ওইভাবে থাকে ওই ঠোঁট ফাটালি, তখন আমি চলে আসছি মেয়ের সাথে গেলে, যে আমি মেয়ে কলে চলে যাবো আমি আর আসবো না, এখন মেয়ে কলে আমি চলে আসছি অটোমেটিক গাড়িতে, বাড়িতে আসার পর ছোট মেয়ে তো, তখন আমার কাছে কিন্তু থাকতো ছোট মেয়ে, তখন আসে দুধ খাওয়া মানে সারান দিয়েছিল সেই সময়, তো আসি নিয়ে আসার পর আমার যে ঠোঁট কেটে গেছে মেয়ে একটু একটু বলতে পারে যে ওর মা হলে মারছে আমাকে কথা বলতে পারে, তখন ও বলছে আমার মা বলছে তোর ঠোঁট কাটা, আমি বললাম যে এমনিতে গুজে লাগছে, এই কথা বলে কি বলছে দিতে যায় বাড়ি লাগছে, এই কথা বলছে, তখন আমার কাছে না আমার মা মারছে মানে তত তত কথা বলে আর কি, হ্যাঁ তখন আমার মা মারছে, তখন আমার মা বলছে তুমি মিথ্যা কথা বসিকা, তো মেয়ে বলতেছে যে ছোট ছোট বলে যে ওই তোরে মারছে বলে, তো যাই হোক আমি বললাম যে না না মানে মিথ্যা কথা বলে, যাই হোক ওখান থেকে তখন মেয়ে দুদিন পর আম্মু আম্মুর কাছে যাবে নামার বাড়ি যাবে এরকম করে, পরে এখন আর থাকতে পারলাম না, পরে মেয়ের সঙ্গে গেলে আবার চলে আসলাম সে নাটোরে, আসার পরে যাই হোক আসি এভাবে আমার সাথে চলতে চলতে হঠাৎ করে আমার সাথে সে একবার একদম সে রিলেশন বাদ দিয়ে দিল, মেয়ে আছে কিন্তু আমার সাথে রিলেশন বাদ দিয়ে দিল, আচ্ছা আমি তখন আসি, তখন মোবাইলের যুগ এসে গেল, তখন মোবাইল কেনার জন্য করে আমি খুব ইয়ে হয়ে গেলাম, তো বললো কি আমার 2000 টাকা নিয়ে দাও আমি বেতন বেলা দিব না একটা মোবাইল কিনে দাও, মোবাইল কিনে দিয়ে যাই হোক মোবাইল কিনে দিছে, মোবাইলটা আছে, হঠাৎ করেই আমি ওই রোডে যাওয়া আসা করি, যাওয়া আসা করতে করতে একদিন একটা মেয়ে দেখি যে তখন স্লাইড দিয়ে সিকার দিতাম, এক ভাবি আমাকে বলতেছি কি এ ভাই আমাকে সিকার দিয়ে ইয়া পুরস্কার দিয়ে দেন, তো তখন পুরস্কার দিতে যায় ওখানে মরিয়ম নামে একটা মেয়ে আছে, এই সিকারটে জিব্বা প্যাকেটে জিব্বা জমা দিয়ে ওই এক প্যাকেট সিগার 10টা জমা দিয়ে এক প্যাকেট সিগার দিত, বাল্টি দিত, গামলা দিত, প্লেট দিত, এইসব আর কি, তো যাই হোক ওগুলো দিতে ওখানে একটা মেয়ে আছে মরিয়ম নামে, মরিয়ম নামে মেয়েটা তখন আমাকে দেখছে, দেখে যাই হোক ওখানে আমি কোনো কথা বলি নাই, তো আমি যে বিয়ে করছি এটাও বলি নাই, তো বলি নাই যখন তখন ওই আসি এরকম ভাবে থাকতে, তো আমার বউ আমার সাথে রিলেশন আর করতো না, কোনো চলাফেরা করতো না, এভাবে থাকতো, তখন আমি তখন অন্যদিকে আমার মন মানসিকতা চলে গেছে, তখন ওই যে ওই মেয়েটাকে দেখে মরিয়ে মুখ দেখে তখন আমি ওই ভাবি বললাম কি ভাবি এই মেয়েটা বিয়ে হয়েছে, কাছে না মেয়েটা দেখতে খুব কালো, তো ও বাবা আমার খুব পছন্দ করতো, আমি ও ভাবিকে মিথ্যা কথা বলছি কি আমি তো বিয়ে করি নাই কিন্তু আমি ওখানে কিন্তু শ্বশুর বাড়ি থাকি, তো এই কথা বলে মেয়েটা আমাকে পছন্দ করে এইরকম, তো ওই মেয়েটা তখন আমার নাম্বার লিখছে, আমার নাম্বার লিয়ে তখন আমার সঙ্গে কথা বলতো, আমিও কথা বলতাম, বলে এইভাবে থাকতে একদিন ওখানে ওই যে সানোয়ার যেখানে থাকতো ওই সানোয়ারকে আমি তখন বললাম এই কথা যে আমি একটা এইরকম ব্যাপার ওইদিকে যাতে যাতে গুরুস্থান ডাকমার গোস্তানে একটা জায়গা আছে ওই জায়গার একটা মেয়ের সাথে আমি এইরকম কথা বলি, কাছে মেয়েটা কি করে ওই মেয়েটাও চাকরি করে, তো ওই মেয়েটা তখন আসলে তুই এক সময় লিয়ে আসিস, তো উনি আবার আমাকে সহযোগিতা করতো যে তোর এই বউ হবে না তুই হলো আর একটা দেখে শুনে বিয়ে করে এখান থেকে চলে যা যেহেতু তুই বাহার বাড়ি যেতে পারিস না, ওনার সাথে যখন পরিচয় তাকে লিয়ে আসি ওনাকে করছি কি ওই আমি বলছি কি মামা তাহলে এক কাজ করেন ও আসবে এই শহরে আসবে নাটোর শহরে আসবে, তো আমি সেই সময় ছুটি পাবো শুক্রবারে ও আসলে ওর সাথে গেলে বেড়াতে যাবো, তো ওরে যখন আসতে বলছি শুক্রবার দিন ওর লিয়ে যায় স্বর্ণকারী ঘর থেকে, ও বলছে কি তাহলে আমাকে যদি পছন্দ হয় তাহলে আমার নাকফুল কিনে দিন তাহলে বিয়ে করবো আমরা, তাহলে আমি বাড়ি যাই করবো,
জানে যে আপনি আগে আরেকটা বিবাহিত
না ও জানে না
জানে না
এবং আমি
বাচ্চা আছে কিছুই জানে
না এটা কিছুই জানে না, তো তখন ও বললো কি যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি সাথে গেলে আসো, ও অটোমেটিক আসছে নাটোর স্টেশনে আসছে, আসে আমার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, আমার ওই মামা তখন ওখানে রিক্সা চালাতো ওনার রিক্সা ছাড়া আমরা স্বর্ণকারের ঘরে গেছি যায় একটা নাকফুল কিনছি, নাকফুল কিনে তখন বলছে যে তাহলে নিরীক্ষণ হিসাবে এই নাক খুললে হলো বৌমক দিয়া হলো আর পরে তোমরা বিয়ে শাদী করে নিও, তোমার ব্যবস্থা সেরে হবে। পরে একথা বলে তখন আমি ওখানে নাক ফুল কিনে নিয়ে আসো, আমি নিজের হাতে পরাই দিচ্ছি, দিয়ে ওর সাথে কোনো খারাপ কোনো কিছু হয় নাই। দিয়ে তখন আমার রেস্টুরেন্টে যায়, একটা হোটেল আছে, যায় খাওয়া দাওয়া করে পরে আমি লে যাই রিক্সা করে, আমার মামা লে যায় থেকে চলে আসে, আমার মনে আমি বাসে চলে আসি। আসে এখন এরই মধ্যে যে আমি মোবাইলে একটু কথা বলি, আমার ওয়াইফ সন্দেহ করে, এখন সন্দেহ করে সন্দেহ করা আমি সত্যি কথা বলি সে জানে। পরে এইরকম জানতে জানতে তখন আমি রাগারাগি করে তখন আমার ওয়াইফের সাথে ওই মেয়ে এখন বললাম কি আচ্ছা তোমাকে আমি নিরীক্ষণ করছি, তুমি চলো আমার সাথে, আমরা ঢাকাতে চলে যাই।
আপনি যে কাজটা করছিলেন আপনি বুঝতে পারছিলেন যে এটা আরেকটা বড় অপরাধ হচ্ছে?
না, এটা আমি তখন ই করি নাই,
তখন মাথায় এটা নাই,
না মাথায় ওটা ই করি নাই। তো যাই হোক তখন আমি মনে করলাম কি মোবাইলে কথা বলি এত ঝগড়া হয়, তো আমি আর এখানে থাকবো না, আমি কি করবো, তাহলে আমি চলে যাই। এখান থেকে কই যাবো, আমি তো বাড়িতে থাকতে পারি না, যাইতে পারি না। তখন আমি জীবনে পড়তাম, তখন আমি আর আমার মামা, তো যে মামা আছে ওনার থেকে 100 টাকা নিছি, নিয়ে আমি বলছি কি যে মরিয়মক সঙ্গে কেনে আমি ঢাকা যাবো। তখন মরিয়ম আবার বেতন পায়ে সাপ্তাহিক বেতন দিত, বেতন পায়ে আমার কাছে ফোন করছে তোমার বলে টাকার দরকার, আমি বললাম হ্যাঁ। আমি বাবা কালকে বলছিলাম যে আমার কয়েকটা টাকা দিয়ে তোর কাছে আবার টাকা নিয়ে, তখন আমি অটোমেটিক ওই ওই যাই ওর সাথে দেয়া করো অর্থাৎ টাকা নিচ্ছি 250 টাকা, এই 350 টাকা নিয়ে তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি তোমার সাথে পরে দেখা করবো না। এই কথা বলে আমি ওই টাকা নিয়ে তখন আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার পরে
ওকে সাথে করে
না, ও সারাই আমি চলে আসছি, ও আসবে না আমার সাথে, তবে পরে আসবে। পরে আমি তখন ঢাকাতে আসছি, আসে একটা গার্মেন্টসে উঠছি মিরপুর 1 নম্বরে, তখন শিয়ালবাড়ি একটা গার্মেন্টসে, ওখানে আবার আমার ছোট ভাই, যে ছোট ভাই একটা আছে, ও আবার কিছুদিন ঢাকাতে থেকে গেছিল। ছোট ভাইকে আমি সবকিছু বলতাম, আমার জীবনে সবকিছু বলতাম যে ভাই এই হচ্ছে আমি কি করি। ও বললো কি এত তোর বউ অত্যাচার করে সুন্দর করে, তুই তাহলে এক কাজ কর, আমি পুরো 1 নম্বর ছিলাম, ওই ওই মামার বাসায় চলে যা, ওখানে যাই তুই গার্মেন্টসে চাকরি কর। তখন ওর সাথে কথা বলে আমি তখন ঢাকাতে চলে আসি, আসে ওনার বাসায় থাকে, তখন আমি গার্মেন্টসে, আমার ওখানে একজন ছিল উনি আমার গার্মেন্টসে ঢুকাই দিল, গার্মেন্টসে তখন আসি চাকরি করতেছি। চাকরি করতে করতে তখন এই বেতন পাইছি, বেতন পাওয়ার কিছু 2-3 দিন আগে কুরবানি ঈদ আবার আসবে, এর মধ্যে আবার ও হলো সামনে কুরবানি ঈদ, এর মধ্যে আমি বেতন পাইছি। পরে হঠাৎ করে আমার নাম্বারে ফোন, আমি তখন মোবাইলটা নিয়ে আসছি, আমার নাম্বার ফোন দিচ্ছে, আমি বললাম কে ফোন দিল, এই ফোন দিয়ে দেখি যে ওই সেই মরিয়ম আমার নাম্বারে ফোন দিছে, ফোন দেখেছে তুমি কোথায়, আমি বললাম আমি তো নাই, আমি তো ঢাকাতে চলে আসছি। কোথাও আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে নিয়ে যাবে না, তুমি আমাকে এইভাবে দিয়ে গেলে আমি বাড়িতে আসে আমার নাক খুল দিছি, এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার ভাইরা আমার বাবা মারা সবাই করছে যে কোথায় কারে বিয়ে করলি, আমার এগুলো না বলে নাক খুল দেখে সময় আমাকে সন্দেহ করছে, তোমার আসা লাগবে, আমি বলছি যে তোমার সাথে বিয়ে হয়েছে তোমার আসতে হবে। এখন এখন আমি চিন্তা করতেছি কি বিয়ে হলো আমি যাব, ওখানে আমার শ্বশুর বাড়ি আছে তাহলে কেমন হয়, তখন ভয় লাগতেছে আমার। তো তখন সামনে কুরবানি ঈদ, এর মধ্যে আমি চাকরি করতে করতে রুজিনা নামে একটা মেয়ে আবার ওখানে চাকরি করত, তো ওই মেয়েটার সাথে এমনিতে গল্প করতাম, অন্য কোনো ই না, কোনো প্রেমের বা কোনো রিলেশন কোনো কিছুই না, এমনি কথা বলতাম এই আর কি। তো ও যে আর একজনের সাথে সম্পর্ক করতো, ও শেখ দিয়ে ও যে চলে গেছে, আর আমি ওরে দেখছি এই মাত্রই, এই তো বললাম কথা বললাম, ও জানে না যে আমি বিয়ে করছি এবং আর সাথে এইভাবে ই করে রাখছি, জানে না। তখন অটোমেটিক আমি তখন ওই কুরবানি ঈদ সামনে আবার আর একটা কুরবানি ঈদ আসছে, তখন পরের মাসে বেতনের আগে আমি বেতন পাইছি, কিছু টাকা বেতন পাইছি, 2300 এরকম বেতন পাই, তখন আমি চলে যাচ্ছি ওদের বাসায়। ও বলছে যে আমি বিয়ে করছি, আমার জামাই আসবে কুরবানি ঈদের আগে, তখন ওদের বাসায় চলে গেছি। ওখান থেকে আমার ওই আগের শ্বশুর বাড়ি 4-5 কিলো দূরে, ওখানে যাই যাই হোক যখন আসি, গেছি ঈদের ছুটিতে যখন গেছি, এখন ওরা বলছে তুমি বিয়ে করছো তার প্রমাণ কি, আমি বললাম যে বিয়ে করছি আমাদের এলাকার লেদা বিয়ে করছি, এখন কাগজ কোথায়?
মানে আপনার মরিয়মের বাবা জিজ্ঞেস করছে?
জি জি, মরিয়মের ভাই এবং ওর বাবারা জিজ্ঞেস করছে কোন সময় বিয়ে করেছো, তোমাদের কাগজ কোথায়? আচ্ছা ঠিক আছে কাগজ আপনি নিবেন, তাহলে আমি মরিয়মের সঙ্গে কে নিয়ে কালকে আমি যাই কাগজ নিয়ে আসবো। তখন মরিয়মের সঙ্গে কে নিয়ে আমাদের এলাকায় আসে আমার বন্ধু রিয়াকে, আমরা ওখানে একটা কাজী অফিস আছে, ওই কাজী অফিসে ওই কাগজ ওখান থেকে সবকিছু আমরা ই করে নিয়ে ওই কাজী অফিসে যাই, আমরা কাজী আমাদের বিয়ে ই করে দিয়ে ওখান থেকে একটা কাগজ দিচ্ছে, ওই কাগজ দিলে তখন আমরা চলে গেছি। যাই আমার বন্ধু আবার সাথে লিখেছি যে আমার ভাই সাথে লিখেছি, এই বলছি কি আমার ভাই ওখানে তখন আমি আসি, কিন্তু ওই যে আগের বউ আমার ওই সম্বন্ধে খোঁজ লেনা, এর মধ্যে আমার আগের বউ
করছে। আপনি মরিয়মের সঙ্গে থাকা শুরু করলেন?
হ্যাঁ, ওখানে আমি কয়দিন ছিলাম থাকে, পরে আমি বললাম কি ঢাকাতে আমি চাকরি করি, ওখানে যাই যাই ওখানে চাকরি ছাড় দিয়ে এখানে চলে আসবো নি, এইখানে আসে আমি আবার সেই সিগারেট কোম্পানিটা আবার চাকরি করবো নি, তো আমার কিছু এখানে ইন আছে। তো কত টাকা? 3-4 হাজার টাকা। আচ্ছা ঠিক আছে তুমি ওখানে যাই বেতনটা অর্ধেক বেতন পাবে, ওখান থেকে বেতনটা তুমি চলে আসো, এখানে বাবার থেকে টাকা আমি দিব। তো ওখানে ওরা 3 ভাই বোন ছিল, না ভাই ওরা মনে হয় 3টা ছিল আর বোনও ছিল 3টা, তো ও সবার ছোট, তো ওর আব্বা খুব ওর আব্বা, তখন ওখানে আবার আমি আবার নাম দিছিলাম কি আমার নাম মিলন, একথা নাম বলছিলাম।
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, এবং রাত 1টার সময় ফিরব
ইন দ্য মিন টাইম যারা ওকে দেখতে চান, মুজাম্মেলকে যারা দেখতে চান, চলে আসুন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.arje। আরো একবার বলছি www.facebook.com/kibriya.arje। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে ডর হ্যালো 8920 এবং এই অনুষ্ঠানটি JBSB, এই তিনটি অনুষ্ঠান সম্পর্কে টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন। অ্যান্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতেও পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলি বসত্য বলিবতে। মুজাম্মেলের জীবনের অপ্রিয় সত্য আপনারা শুনছেন। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। জি বলুন, আপনি যেখানটায় থেমেছিলেন তারপর
আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঢাকাতে যাই, চাকরি আর কয়েকটা টাকা বেতন পাবো, ঈদের পরে ভাঙা বেতন পাবো, ওই নিয়ে আমি চলে আসবো। আসছি, আসে ঢাকাতে আসে বেতন টেতন লিয়ে আবার চলে গেছি। ওখানে যায় আমি আসি, এর মধ্যে ও আমার আগের স্ত্রী ও মেয়েটা আমার শ্বশুর বাড়িতে রাখে, ও ঢাকাতে ওর মামাতো বোনের সাথে চলে গেছে।
আচ্ছা, আপনাকে জানায় উনি?
না, আমাকে জানায়নি এবং আমার সম্বন্ধে কোনো খবর এলাইনি। পরে আমি ওখানে গেছি, যায় বুঝে যে নানা আছে, ওই নানার সাথে আলাপ করে আবার আমি চাকরিতে গেলাম। আবার ওই সেলসম্যানের চাকরিতে আবার গেছি ভ্যানপোলারে। তো পরে ভ্যানপোলার থেকে আমাকে সেলসম্যান বানাইছে। যাই হোক, আমি ভ্যানে করে সিগারেট নিয়ে যেতাম, ঝলমেলা নিয়ে আসতাম। ওই পাশেই টোকিয়া গুরুস্থান, ওখানে আমার শ্বশুর বাড়িতে। আমি ওখান থেকে আসে আমার শ্বশুরবাড়ি, আগে শ্বশুরবাড়ি পার হয়ে আমি আসে এখানে সেলসম্যানের চাকরি করতাম এবং ওই রোডে যেতাম। যাই হোক, করলাম, করতে করতে আসি এইভাবে। পরে আমার শ্বশুর বললো কি, এবং আমার বড় সম্বন্ধের বইয়েরা বললো কি, যে তুমি এক কাজ করো, একটা বাসা ভাড়ালে শহরের দিকে থাকো, ওখানে তুমি থাকো, তো এখানে থাকার থেকে ওখানে ভালো হবে। তো আমার বউ ওই মরিয়মা বললো আচ্ছা ঠিক আছে, চললাম আমরা ওইদিকে যাই। তো ওখান থেকে যাই হোক, কয়েকদিন পর দেখি যে বাসাটা আমি ঠিক করলাম, ভাড়া কম, তো খড়ি যত কিছু লাগে, হাড়ি পাতিল যত কিছু লাগে ওনারা দিল। তো ওরা বললো যে তোমার টাকা পয়সা আমার পরবর্তীতে দিয়ে যাবে। তো ওখান থেকে আবার মরিয়ম 10,000 টাকা তুলছিল, লোন তুলছিল। লোন তুলে আমার যে 2,000-3,000 টাকা মাইনাস পাইতো এগুলো দিতাম, দিয়ে তারপরে আবার চাকরি গেলাম। এই করতেছি, আমরা একটা বাসা ভাড়ালে আসি। এর মধ্যে আবার আমি সব কিছু বলে দিছি আস্তে আস্তে মরিয়মের কাছে, যে এরকম ব্যাপার, আমি তোমাদের যে এখানে বিয়ে করেছিলাম এই সব কিছু আমি ওকে বলে দিছি। বলার পরে কাছে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, করে ফেলছো যখন আর কি করার, আমি তো বিয়ে করে ফেলছি। তো এটা আবার আমি বলার কারণ যে ওখানে একজন রিক্সা চালাতো আমার সাথে পরিচিত, তো ও যে কোনো সময় আবার মরিয়মের বাড়ি পাশে, ও যে কোনো সময় তো বলতে পারে। তাই মনে করলাম কি, ও বলার আগে আমি মরিয়মকে এই কথাটা বলে দিই, তাহলে মরিয়ম আর আমাকে ভুল বুঝবে না। আমি তোমাকে পাওয়ার জন্য কে, যাই হোক আমি ওখান থেকে সুরা আসার জন্য কে হয়তো বা এই কথা বলছি, তো যাই হোক তোমাকে বিয়ে করছি। এই আসি, ও জানাশোনা পরে ও বললো কি, একদিন আসে এভাবেই শীত কুয়াশার সময়, তা আমি ওখান থেকে তখন ওই সেলসম্যানকে আসে টাকা পয়সা জমা দেয়, আমি আবার বাসায় যাই। আসি, এরকম আমাদের সংসার চলতেছে 15-20 দিন হয়েছে ওই সংসারে গেছি আমরা। যাই 15-20 দিনের মধ্যে এখন আমার ওই ওয়াইফ করছে কি, মরিয়ম করছে কি, পিঠে বানাচ্ছে তেলের পিঠা। তো বলছে কি যে মেয়েটা ওখানে থাকে, তুমি চারটা তেলে পিঠা নিয়ে দাও মেয়েটাকে দাও, আর না হলে আমি এখানে বাসায় একা একা থেকে মেয়েটাকে আমার এখানে আসে রাখো। এবং পরবর্তীতে ও যে বললাম না, কাজী অফিসে যায় ওই কাগজ নিয়ে আর সময় সে সময় যায় বিয়ে করছিলাম, করে কাগজ দিয়েছিলাম। তো যাই হোক, পরে এই অবস্থায় পরে আসি, ওই পিঠা দেওয়ার কথা বলছে, তো আমি আবার আমার কাছে আবার পিঠা দিছে। আমি অফিসে ডিউটিতে যাচ্ছি, তো আমাকে ওই মারলে পরে আমি ভিটালে ওই বাইপাস আছে, বনবেলঘরে বাইপাস আছে, ওখানে আমার আগের শ্বশুর বাড়ি, তো ওখানে যাই আমি কুসি মেয়েটার জন্য তাহলে পিঠা দিছে দিয়ে আসি। ওখানে গেছি, যাই মেয়েটা আমি যাই পিঠা দিছি, ও বলছে আব্বা আইসে এই কথা শুনে। যাই হোক, মেয়েটা দেখে একটু আমার মনটাও খুব খারাপ হলো, অনেকদিন পর আবার দেখলাম। তো পরে আমি বললাম কি, মা তুমি আমার সঙ্গে যাবা? কোথায়? কোথায়? তোমার নানা ভাই থাকা লাগবে না, তুমি হলো আমার কাছে থাকি। তো যাই হোক, আমার মেয়েটা তখন মানে নানির কাছ থেকে ছোটবেলা ছিল, তো নানা ভাই ছিল, নানির প্রতি টান বেশি, তখন আমি দিয়ে চলে আসলাম। এরই মধ্যে কিভাবে কিভাবে যেন ওরা খবর পাইছে যে আমি অমুক জগৎ বিয়ে করেছি, অমুক জগৎ শ্বশুরবাই এবং ভাড়া নিয়ে আসি। এই কথা জানার পরে ওরা ওই সে আমার আগের ওয়াইফের কাছে ফোন করছে ঢাকাতে, যে তুই ঢাকাতে চলাই। আর ওর এ কথা যে কি রে আমার মেয়ে ভাত দিবে না, আমার মেয়ে ফেলাতে এই করলো সেই করলো, আমার মেয়ে নালে এরকম করলো, ও আবার এখানেই বিয়ে করে এখানে সংসার করবে
প্রথম বউ বলতেছে।
হ্যাঁ, কত বড় সাহস, আমি থাকতো এখানে কোনো জীবনে আমার ছাড়া কোনো ঠাকুর সংসার করতে দিব না। যাই হোক, তখন আমি জানি না আমি এইভাবে সেলসম্যানসাকি করতে আসি। বিশ পঁচিশ দিনের মাথায় বাসা ভাড়া ওটা দিইনি, সেই সময় দেখতেছি বাইপাস আসে, আমি গাড়ি রাখবো যে নানার চার দোকানে আমি একটু খাই, পানি টানি বিস্কুট খাই, পানি খাই, আমি যাবো। আমি অফিসে মারলে এক দেখতেছি যে ওর বোনের জামাই একটা আছে, পাঠাই দিছে আমাকে, চিন্তা খালু খালু বলতো স্টেশন বাজার বাড়ি, খালু আপনাকে যেতে হবে, কেন কিছু আসেন, আমি জানি না যে ওরা আমাকে মারার পরিকল্পনা করছে। ওখান থেকে তখন আমি বাইপাস আসছি, আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি মাল লিছি, সিগারেট লিছি, আমি লিয়ে আমি আসতেছি, যাও আমি গাড়ি লিয়ে অটোমেটিক চলে আসছি। আসে বাইপাসে রাখে, তখন আমি আসি, তখন আমাকে বলছে নিচে ওই বাইপাসের নিচেই আবার ওর নানার বাড়ি, তো বলছে ওর বড় ভাই আছে, ওর খালাতো ভাই আছে, আর ওই জামাই, আর আমার যে বড় ভাইরা মানগুলা ভাই উনি হলো উপরে চা খাচ্ছে, ও জানে যে আমাকে মারবে। আমার ও কিছু ইশারা দিয়ে বলে নাই, ওই নানা বলতেছে কই যাস গাড়িতে, আমি বললাম যে আসতেছি, উনি মনে হয় বুঝতে পারিছিল, যাই হোক পরে আমাকে নিচে গেছে, আমার কোনো কথাই নাই, আমি নিচে গেছি। ওর বড় ভাই ওখানে ওই গাছ কাটার পরে যে গাছের ডাল গুলো থাকে না, ওই ডাল গুলো আনলে আমাকে বাইরেতে লাগছে যে আমার গুণ একটু বিয়ে করছিস, এত বড় সবাই এখানে আসিস, এরকম আল্লাহ পাতারি মারতিছে। ওর খালাতো ভাই আইসে আসে, ও আমাকে ধরে রাখছে, প্রচন্ড মানে মারতিছে। তখন আমি পারতিছি না, আমি যে উপরে উঠে আসবো রাস্তার উপরে উঠে আসলে তোমার নামাজ দেখতে পাবে, যে ওখানে শ্বাসটলে আসলে তোর উনি আর মারতে দিবে না, আর সবাই তো লোকজন থাকবে তো মারতে দিবে, আমি ধরবে, তখন পারে চলে আসবো, আমাকে আসতে দিচ্ছে না, ওখানে টানে ধরে আসো আমার মারতিছে। তখন আমি কোন রকম ভাবে ছুটি মুটে দুইজনের কাছ থেকে মানে চিল্লাতে লাগে, পরে রাস্তার লোক দেখতে পাইছে, পরে দৌড়ে আসে, পরে আমি ওখান থেকে আমি দৌড়ে কোন রকম ভাবে রাস্তায় উঠে আসি, রাস্তায় উঠে আসে তখন নানাকে আমি ডাক দিছি, তো নানা তখন ডাক দিছি, যখন তখন নানা খেয়াল করে চা বানাতে বানাতে ঠিক আমার এদিকে আসছে, আসে আমার কলার ধরে টান লেগেছে দোকানে, লিয়ে যায় ওরা করছে কি তোমার এখানে কোনো ই নাই, তুমি তোমার কেউ হয় তোমার আপন কেউ হয় যে তুমি এর ব্যাপারে না গলাতে আসছো, ও বউ সাল মেয়ে আরেক যায় বিয়ে করছে আরেকটা, তখন এখান থেকে বাড়িতে লেগে গেছে, আচ্ছা তোরা লিয়ে যা কি ওর কাছে, আমি যা হয় আমি করবো, কাছে না ওর কথা শুনবেই না, পরে আমার নানা রাখ কেছে যা তোরা লিয়ে যায় মারে কাটে যা করিস করে, মারে কাটলে যদি সমাধান হয় তোরা মারে কাটে যা করিস করে। পরে ওর খালাতো ভাই আমাকে লিয়ে গেল, লিয়ে যায় বান্ধিছে, হাত পিছন থেকে বান্ধিছে, বান্ধে একটা ছাগল বাঁধার একটা খুঁটি আছে, ওই খুঁটির সাথে আমাকে বান্ধে রাখছে, এর মধ্যে মারছে আমার মুখ দিয়ে, ঠোঁট মনে হয় কাটে গেছিল, আর নাকি একটু ব্যথা পাইছিলাম, নাক মুখ দিয়ে রক্ত পড়াচ্ছে, পরে আমি বেহুশ ভাবে ওখানে পড়ে গেছি। ওখানে যখন পড়ে গেছি তখন আমার মেয়েটা দেখে বা কান্দছে, মেয়েটা যখন কান্দছে আমি বলতে পারলাম, তারপরে আমার কিছুক্ষণ পর মাথার প্যান ঢালে যখন আমাকে সুস্থ করেছে তখন করে আমার এক রুমে আটকায় রাখছে।
আচ্ছা, মানে আপনার ফার্স্ট ওয়াইফ করতেছে এগুলো?
জি।
আপনার সেকেন্ড ওয়াইফ তখন কই?
তখন ও হলো ভালোবাসাই, এর মধ্যে আবার ওই আমার ছোট ওয়াইফের যে ই একটা আছে, ওর ভাইয়ের একটা মেয়ে লেগেছিল, তো ওই মেয়েটাকে রাখার জন্য করে ওর আবার আসবে ওর মায়ের ভাই, তো এর মধ্যে আবার বাইপাস থেকে খবর পাইছে বলছে যে রিক্সা চালা তো আমার সাথে দেখছে, ও আবার ওর ভাই যা করছে তোমার জামাই ধরে অমুক এরা মারতিছে, তো ওরা যখন আসে করছে তাহলে আমার মেয়ে তো জানে দেখে যে আমি এখানে বিয়ে করছি, এটা সব শুনে ফেলছে, তখন ওরা চাচ্ছে যে মেয়েটা করা লিয়ে যাবে।
আচ্ছা, মানে আপনাদের ওই সেকেন্ড বউটাকে মরিয়ম?
হ্যাঁ, ওরা বাপ মা লিয়ে যাবে, এরা ওখানে বুদ্ধি করছে কি এখান থেকে আমাকে আটকে রেখে আমার বাপ মায়ের কাছে ফোন করছে যে মোজাম্মেল আমাদের দেশের বাড়িতে ফোন করছে যে মোজাম্মেল অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা আসেন, বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে নবাসা, ওরা এই কথা মিথ্যা কথা বলছে। আমার বাবা মা তখন শুনে মানে আশ্চর্য হয়েছে কি রে এইরকম, মানে এখন আসবে তাও ভরসা পাচ্ছে না, পরে বলছে আমার মায়ের যে খালা মামা ছিল ওনার কাছে ফোন করেছে যে আপনি একটু জানেন দেখেন তো যে কি অবস্থা, পরে উনি আসছে, আসে নাই উনি আসে নাই, পরে এরা সিদ্ধান্ত করছে যে আমার ওই ছোট ওয়াইফকে ধরে আসবে লিয়ে আসে মারবে, এর মধ্যে ওই রিক্সালা বলছে ওরা যায় আমার ছোট ওয়াইফক সহ বাড়ি চলে গেছে, অবাহর বাড়ি চলে গেছে, তখন আমাকে ওখানে বান্ধে রাখছে, ঘরের বান্ধে রাখে, আমার বাবা মা কেউ যায় না, হ্যাঁ যখন যায় না যাওয়ার কারণে দুই দিন ভরা আটকে রাখছে ঘরের ভিতর, এখন আমার ওয়াইফ আমার তো সেরকম ভাবে দেখতে নাও, পরে রাখে আমাকে রাতেরবেলা খাওয়া দিয়েছে কিসের আমার খাওয়া দাওয়া, তখন আমি খাওয়া দাওয়া কিছু করি না, পরে আমি ওখান থেকে বাড়িতে তখন চলে আসি, পালাই চলে আসি, আমাকে ছাড় দিছে দুদিন পর, আমি করছি যে আচ্ছা ঠিক আছে এই কথা বলে আমি ওখান থেকে তখন দোকানের কথা বলে আমি পালাই আবার চলে আসি বাড়ি, বাড়িতে যখন আসছি আসে এখন আমার বললো যে এই ব্যাপার তোর হলে অ্যাক্সিডেন্ট হয়েছে তুই আসলি কেমনে, আমি বললাম যে এইরকম ব্যাপার অ্যাক্সিডেন্ট হয়নি, এইরকম এইরকম সব ঘটনা আমার ছোট ভাইয়ের সাথে আমি শেয়ার করলাম, আমার ছোট ভাই তখন বললো যে এই ব্যাপার আচ্ছা ঠিক আছে তুই থাক, এর মধ্যে ওরা বা কত শখ আমার মারিছে, মারে আবার আমার বড় ভাই আবার ও আবার আমাদের বাড়িতে আসছে, আসে আমাকে নিতে আসছে, আমাকে নিয়ে যাবে। তখন আমার আব্বা কেছে তোমার তোমাকে মেয়ে দিছি ইয়া ছেলে দিছি, তোমরা লিয়ে যাই মেরে ফেলো কাটে ফেলো আমরা দেখেন নি। এই কথা বলার পরে যাই হোক আমি যাব না, তারপরে আমাকে আমি চিন্তা করছি আমার বাবা মা ওই এরকম করতেছে যা আমি চলে গেলাম। আমি মনে মনে কি করছি যে আমি চলে যাবো না, এখান থেকে যে আমার কাছে টেকা নেই ওখান থেকে আমি ঢাকা চলে যাবো। তখন ওর সাথে গেলাম, ও আমাকে ছাড়া যাবেও না, এখন বাড়িতে আছে ও আমাকে ছাড়া যাবেও না। আমার বাবা মা তখন কিছু বললো না যে তোরা মাছিস এই সেই কোনো কিছু না বলে যাক রাগারাগি করা আরো করতো করে পরে ওর সাথে আমাকে পড়াই দিল। পরে আমার সাথে গেলে চলে গেল যাই ওখানে আমি থাকি, পরে আমি রাত্রে বেলা থাকি সকালবেলা উঠে আমি চলে গেছি মরিয়মের বাড়ি। মরিয়মের বাড়িতে গেছি তখন মরিয়ম আমাকে বললো যে তুমি এইরকম ব্যাপার এই ব্যাপার তুমি গেলো, আমি বললাম যে এই ব্যাপার সব শুনিছো তো আবার কি শুনবা। তখন বলার পরে তখন আচ্ছা ঠিক আছে, তখন মরিয়মের এক ভাবি বললো কি তোমরা তাহলে এক কাজ করো এখান থেকে তোমরা ঢাকা চলে যাও দুইজন। তখন ঢাকা যাওয়ার কথা বললো, তখন আমি চিন্তা করলাম যে ঢাকা যাই আবার কি করবো। আমি তখন মরিয়ম বললাম কি তাহলে আমি কি করবো, তো বলছে তাহলে তুমি ঢাকা চলে যাও। আমি তখন মনে মনে পরিকল্পনা করছি যা এখান থেকে এখানে বিয়ে করছি, যা আমি এখানে বিয়ে করছি এখানে আসে কি করতেছে আমার মন সম্মান লস করছে এখানেও আসে, তাহলে আমি আর এই এলাকাতেই থাকবো না আর। তখন আমি ওখান থেকে তখন আমি যখন ঢাকা সরে চলে আসলাম আসে আসি এর মধ্যে ঢাকাতে আসছি আসে রিক্সা চালাচ্ছি এক গ্যারেজে আসি আমি খুব মানে কাজকাম করি খাই এই পর্যন্তই। পরে ওই যে ওই রুজিনা নামে যে মেয়েটা ছিল ও আমার নাম্বার ছিল ওর কাছে, ও একদিন আমার কাছে ফোন করছে করছে আপনি আসবেন আমাদের বাড়ি। কিন্তু ও যে আমাকে ও এক জায়গা বিয়ে হওয়ার কথা ছিল ওর সাথে রিলেশন ছিল নাকি জানি না, ওরে বিয়ে না করেই ওরে ফেলাইতে চলে গেছে আর ওর বাপের বাড়ি বলছে কি যে আমার বিয়ে হয়ে গেছে। ও শাড়ি কিনে সব কিছু বিয়ের যা কিছু লাগে ও কিনে কাটেলে বউ সাজে ওর বাপের বাড়ি গেছে ওর বাপের বাড়ি মাগুরা। তখন ওখানে গেছে তখন ও আমার কাছে ফোন করে যে আপনি আসবেন। তারপরে আমি বললাম যে চিন্তা করে দেখলাম যাহ এদিকে যখন অশান্তি হয়ে গেল এদিকে থাকতে পারলাম না, তাই আমি ওকে বললাম কি যাইতে পারি তোমাদের বাড়ি কিন্তু আমি সারা জীবনের জন্য তোমাদের বাড়ি চলে যাবো, আমি আর কোথাও আমার বাবা মার কাছে ফিরে যাবো না। তারপরে বললো যে আচ্ছা ঠিক আছে আসতে যাবো। পরে আমার ওই যে শালি যারা হবে ওরা বলছে হাদিল ভাই চলে আসুন আপনাকে এখানে রাখি দেবো। সামনে মাসে পাঁচ তারিখে আমার ছোট বোনের বিয়া তুমি আসো, তাই আমি পরে বললাম যে পাঁচ তারিখে আমি আসবো কেমনে, তোমার বোনের বিয়া আমার কাছে টেকা বসা নেই। পরে আমি যে পরনে ওইভাবে ছিলাম ওইভাবে তখন ঢাকাতে কদিন থাকে তারপরে আমি দেখলাম আচ্ছা সবকিছু তুমি বলছো যে বিয়ে হয়ে গেছে আমাদের কিন্তু ওর সাথে আমার বিয়ে হয় নাই কিছুই হয় নাই, ওই যে দু একদিন কথা বলছি এই পর্যন্তই। তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করছি না আমি আর দেশে যাবো না, ওই বইয়ের কাছে যাবো না, ওখান থেকে ওখানে শ্বশুরবাই ওর সাথে কোনো সম্পর্কে রাখবো না, আমি চলে যাবো এই সিম টিম ফেলে দিয়ে ভেঙে চুরে ফেলে দিয়ে আমি এখানে চলে যাবো। তখন ওখানে আমি যাওয়ার উদ্দেশ্যে আমি কয়েকদিন রিক্সা চালানোর পরে কিছু টেকালে তখন গাব তুলি থাকে আমি ওদের বাড়ি কোথায় সবকিছু ঠিকানালে গেলাম। ও বলছে কি আমি ও বিয়ে করছি ঢাকাতে ওর বাড়িতে বলে দিছে আর ওর ছোট বোনের বিয়ে আবার হয়ে গেছে, মেজো বোনের বিয়ে হয়ে গেছে ওরা আমাকে দেখবে বড় দুলে হয়তো আমি পরনে যাওয়া ছিল আমার তারপরে গেছি আমি সাহস করে গেছি, ও যেহেতু বলছে যে বিয়ে হয়ে গেছে তো সাহস করে যাওয়ার পরে ওখানে আসি থাকে ওর সাথে কোনো রিলেশন ফোন করি নাই। তো দুলাভাই কে ছোট শালা আছে আবার ই আছে আমার হলো বড় একটা শালা ছিল ওর ওর ছোট ও হলো জাহাজে চাকরি করতো, তো ও তখন বললো কি যে আচ্ছা তুমি একবার চলে আসো আমি হ্যাঁ একবার চলে আসি তুমি না আসলে তো আমি আবার ঢাকাতে চলে যেতাম। আমি তখন একটা স্থান পাই গেলাম যে আমি আর ফিরে যাবো না। তখন কিছুদিন থাকার পর ও চলো আমরা দুইজন ঢাকাতে চলে যাই, আমি বললাম যে আমি তো সারা বছরের জীবনের জন্য তোমাদের এখানে চলে যাবো ঢাকা যাবো কিজন্য, ও কেছে না রে পাগল আমি এমনি বলছি তোমাকে আসার জন্য করে।
রোজিনা বলছে
হ্যাঁ রোজিনা বলছে ওর নাম হলে রেখসোনা, ও রোজিনা ভুল নাম বলছিল মানে আমাকে একটা মিথ্যা নাম বলছিল। তো যাই হোক ওই নামে তখন গেছি রোজিনাও বলে যে যাই হোক ওখানে যাওয়ার পরে আসে পনেরো দিন ভরা পরে আমার প্যান্ট শার্ট ও যত কিছু লাগে ও বানাই দিছে ওখানে আমার পনেরো দিন ভরা ওখানে আসি থাকার পরে তখন ও বললো কি চলো আমরা ঢাকা যাই, তোর কাছে পাঁচ হাজার টাকা ছিল হইলে তখন ঢাকাতে আসি ঢাকাতে আসি এর মধ্যে ঢাকাতে আসি এর মধ্যে আগের কোন ওর সাথে কোন সম্পর্ক নাই আগের মরিমের সাথে এবং প্রথম কোন সম্পর্ক নাই যোগাযোগ নাই এর সাথে আমি ঢাকাতে আসি আসি রিক্সা চালাই আসি ভালো আসি এর মধ্যে আমার ওয়াইফের আর একটু বেদনা থাকে আবার গর্ব
ফার্স্ট ওয়াইফ
না
তৃতীয় বলতে রুজিনা
হ্যাঁ রুজিনা
রুজিনাকে বিয়ে করলেন কিভাবে
এখানে ঢাকাতে নিয়ে আসছি
এসে
পনেরো দিন ওখানে থাকার পরে আমরা ঢাকাতে আসছিলাম পাঁচ হাজার
টাকা
না ওই ব্যাপারে ওই কিছুই জানতো না এবং
মরিয়ম কি হলো মরিয়ম কি ভেঙে চলে গেল
মরিয়ম ওই পর্যন্ত ওর সাথে আর কোন যোগাযোগ নাই
যোগাযোগ নাই আর ফার্স্ট ওয়াইফ
আমাকে মারধর করে ওই অবস্থায়
বাচ্চাটা কই ছিল
বাচ্চাটা ওই ওর কাছে ছিল ওর নামার বাড়িতে ছিল মেয়েটা ওর নামের বাড়িতে ছিল
এগুলো জানতো রুজিনা
না রুজিনা এইসব কিছু জানতো না
আচ্ছা
তোর না জানার পরে
বিয়ে করার বেশ কয়েক মাস মাসের মধ্যে সে আপনার তৃতীয় স্ত্রী কনসিভ করলো?
জি জি। ওকে, কনসিভ করার পরে পরে ঢাকাতে আসিতে ওর বাবা মা বললো কি যে এই অবস্থায় তাহলে তো ঢাকা থাকা ঠিক নয়, তাহলে তুমি চলে আসো। তো তখন নিয়ে যায়, তখন আমার বললো কি তাহলে তুমি চলে আসো, আসে রাখে, তোমার ঢাকা যাওয়ার দরকার নাই। ওই যে আমার শালা একটা আছে, ও জাহাজে চাকরি করতো। তো তখন বললো কি তাহলে তুমি অমুকের সাথে জাহাজে চাকরি চলে যাও, আর মেয়ে হলো এখানে থাক। ও বললো যে হ্যাঁ তুমি তাহলে আমি এই অবস্থা আছি তাহলে এখানে থাকি, তারপরে যাওয়া হবে না, তুমি জাহাজে চাকরি চলে যাও। তখন আমি জাহাজে চাকরি, আমার শালা একটা জাহাজে দিল, তখন আমি ওই বামনবাড়ি আশুগঞ্জায় একটা জাহাজে উঠলাম। তখন জাহাজে আসি, এখানে থাকতে থাকতে তখন ওখানে আমার ওয়াইফের সাথে যোগাযোগ করি, মোবাইলও আছে আমার কাছে একটা, এভাবে যোগাযোগ করতে করতে আমি ওই জাহাজটার থেকে আরেকটা জাহাজে গেছি। যার পরে আইব নামে এক সুকনি ছিল, ওনার সাথে আলাপ আলোচনা করার পরে খুলনা আসি, রমনি যায় আরেকটা জাহাজে উঠছিলাম। উঠে তখন ওই জাহাজটা তখন ইন্ডিয়ান লাইনে চলতো, তো ইন্ডিয়ান লাইনে চলতো, তো ইন্ডিয়া থেকে তারপরে আরেকবার যাই ঘুরে আসতেছি, আমি মনে করতেছি এদিকে তো মেয়ে হওয়ার, ছেলে হোক মেয়ে হোক হওয়ার কথা, আমার তো হওয়ার সময় এসে গেছে মাঘ মাস। ও বলছে মাঘ মাসের মধ্যে হবে, বেতন পাবো, বেতন পাই আমি যাবো ছুটিতে যাবো। আমি বলছি সব জাহাজে মাস্টার হোক এবং সুকানি বলছি, ও বললো আচ্ছা যাওয়ানি। আজ এর মধ্যে ওরা টেকা পয়সা আমাকে দিল, আর এই শুনি যে ও হলো মেডিকেলে লেগেছে, মেডিকেলে ওখান থেকে মোহাম্মদপুর থেকে মাগুরা সদরে লেগেছে, ওখানে থেকে একটা ক্লিনিকে ভর্তি করাইছে, ঘরে সিজার করে আমার একটা মেয়ে হয়েছে। তখন এই খবর শুনে তখন আমি জাহাজ থেকে চলে গেলাম। যাই ওখানে 15,000-20,000 টাকা খরচ হয়েছে, আমি যাই কিছু টাকা দিছিলাম আর 5,000 টাকা যাই হোক। ওনাদের অবস্থা একটু আর্থিক আছে, তো যাই হোক ওই অবস্থায় যখন আমি মেয়ে হলো তখন আমার ওয়াইফ খুবই আমাকে ভালোবাসতো সেই সময়। তো আমার ওয়াইফ এই বিষয়ে জানতো না যে আমার এত কিছু এত জানতো না। তো তখন বাচ্চা মেয়ে হওয়ার পরে তখন মেয়ে ক্লিনিক থেকে তখন বাড়িতে নিয়ে যায়, বাড়িতে রাখি, আমি আবার জাহাজে চলে আসলাম, জাহাজে চাকরিতে চলে আসলাম, আসে চাকরি করতেছি। এরকম করে জ্যৈষ্ঠী মাসের সময় আসছে, এখন ওরা সবাই বলে কি যে মেয়ে বিয়া দিছ, মেয়ে মেয়ে হয়ে গেল, একটা নাতি হয়ে গেল, তাও লিয়ে যায় না
শ্বশুরবাড়িতে।
হ্যাঁ শ্বশুরবাড়িতে লিয়ে যায় না, কি ব্যাপার? তো ওরা একটু আর্থিক দিক দিয়ে একটু ভালো ছিল, তো একটু অবস্থা ছিল ভালো ছিল, ওরা বিভিন্ন কথা বলতো। তখন এরা বলতো কি আচ্ছা ঠিক আছে, এরকম আমার ওয়াইফ বললো কি যে বিভিন্ন জনা বিভিন্ন কথা বলে, তো তোমার বাড়িতে চলো, তোমার বাড়িতে যাই। তো তখন আমি জ্যৈষ্ঠী মাসে তখন এখান থেকে তখন বাড়িতে যাই, কিছু টাকা জাহাজে থেকে নামে, তখন 4,000-5,000 টাকা গেলে আমি ওয়াইফ লিয়ে আমাদের দেশের বাড়িতে নওগাঁ বদল গেছি আসি। আমার ওই ওয়াইফ গেলে মেয়ে 3-1.5 মাসের মেয়ে সঙ্গে ফেরে নিয়ে আমি আসি। তো আমার আসার সাথে আমার আমার সাথে আবার আমার শালা আসছিল। তখন সিনে আসে আমার ওয়াইফ সব কিছু জানছে, আমাদের বাড়িতে আসে, জানে যে আমি একটা বিয়ে করেছিলাম, ওখান থেকে এই অবস্থা, যত কিছু সবকিছু জানছে।
বিরতি শব্দ আরো একবার, তার মানে আমাদেরকে পর্যায়ে একটু থামতে হবে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, আর জে কিবরিয়ার সাথে এবিসি রেডিও এফএম 89.2 এ। যারা এখানে এসে নিজের জীবনের অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, আপনার মতো করে অপরাধী আর সমাজে কেউ কখনো না হোক, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটি হচ্ছে 09613-892-892। আরো একবার বলছি 09613-892-892। ফোন করার পরে আপনি 2 চাপবেন, এরপরে আপনার যা কথা বলার আছে সেটা বলবেন এবং সেল নাম্বার দিতে ভুল করবেন না, সেল নাম্বারটি মুখে উচ্চারণ করে বলবেন। মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পর আমি আরজে কিবরিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
মূল গল্পে বলুন। তারপর
তারপর যখন ও যখন সবকিছু জানছে, জানার পরে আমাকে তখন একদিন রাত্রে বলছে তোমার এত কিছু এইরকম এইরকম করছো, তারপরে যায় আমার জীবনটা নষ্ট করা এবং এই মেয়েটার লি এখনো যুক্তি আসে, এই কথা বলে। তো বলে যাক, এর মধ্যে আমার বাবা মনে করছিল যাক যা হচ্ছে ছেলে যখন বউ নিয়ে আসে এখানে থাক। এর মধ্যে আমি আসি, 2 মাস থাকতে পারি নাই, এর মধ্যে ওই প্রথম স্ত্রী বা করছে কি মেয়েটার সঙ্গে করে না আমাদের বাড়িতে আসে।
কোন স্ত্রী এটা?
এটা প্রথম স্ত্রী
আমাদের
বাড়িতে আসে লাগাই দিচ্ছে।
এর আগে তো আপনার রোজিনা তো জেনেছে সবকিছু।
হ্যাঁ জানছে। জানার পরে তখন ও এখন আমি আবার সবকিছু বলছি আমাকে এইরকম অত্যাচার করছে এবং আমার ভাতের থাল টান দিছে, এইসব আমি সবকিছু বলছি যে এইসব অত্যাচারে, এবং তারপরে একটা বিয়ে করেছিলাম ওখান থেকে আমাকে এরকম মারধর করেছে, তারপরে আমি নেটওয়ার্ক সাইড চলে গেছি তোমার কাছে। তো এইসব বলার পরে ও তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি আজ থেকে যদি ভালো হো, ভালোভাবে যদি থাকো আমাকে লিয়ে, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তোমার মেয়ে আমি থাকবো, না হলে তোমার মেয়ে তোমার কাছে দিয়ে আমি চলে যাবো, কারণ এইসব যদি আমার বাপ মা জানে তাহলে তোমার পরিবারে এই পরিবারে দিবে না আমার। তো তারপরে যাই হোক মেয়ে একটা হয়েছে, ওই কথা বলে আমি তো যাই হোক আসি, ওর মধ্যে চলে আসছে আমার দুই মাস থাকছি কি থাকতে দুই মাস আড়াই মাস হয়েছে, ও চলে আসছে মেয়েলে, ও শুনছে কিভাবে যেন কিভাবে শুনছে প্রথম মেয়েটা চলে আসে। তখন গেঞ্জাম, তখন আমার আব্বা খুঁজছে যে আমি তো গেঞ্জাম করতে এখানে এলিয়ে আসিনি, তোরা গেঞ্জাম করতে চাকি, তোমরা একলা একলা বিয়ে হয়েছ, হেও একলা একলা বিয়ে হয়েছে, খেলে দুইজনে খাও আর না হলে যার মনে সে চলছে, আমার বাড়িতে কোনো গেঞ্জাম চলবে না। আমার আব্বা বা সরল সোজা মানে কোনো ঝগড়া হুটা কিংবা কেউ আসে এ জগৎ পর্যন্ত আমাদের কেউ আসে যে বিচার সালিশ করবে এটা আব্বা পছন্দ করে না এবং করতেও দিবে না, আমার আব্বা এরকম ছিল। পরে ওই জানার পরে তোর ওই যে আমার শালা যে সাথে গেছিল ও তো চলে আসছে, যাই হোক ওই যখন গেছে যখন আমার শালা তো শুনে আছে সবকিছু, শুনে আসার পরে যখন ও যখন আসছে আমার প্রথম স্ত্রী যখন আসছে আসে যখন বলছে ওই সব ই বলছে, তখন আমার আব্বা বলছে তোর মনে তুমিও চলে যাও, এর মনে এই চলছে আমার বাড়ি ফাওয়া করো, আমি বাড়িতে কোনো গেঞ্জাম করতে দিব না। তখন ওখান থেকে তখন আমি আমার ওই প্রথম স্ত্রী হামিদা ও তখন থাকতে আমি আমার এই স্ত্রীর সাথে গেলে আমি মাগুরাতে আবার চলে আসি, তখন বউ জানছে আসে বলছে সবকিছু জানে যে ও আমাকে আর দেখতে পায় না, দেখতে পায় না বলতে আমার সাথে কিরকম যেন ব্যবহার করে আর আমাকে সবসময় বলে যে তুমি এইরকম খারাপ এই সে হাবি যাই, তখন আমার খুবই খারাপ লাগে যে তুমি এইরকম করতেছ, আমি এত কিছু ই করছি তাই এই জন্য আমি এখন তো ভালো আছে, এখন তার অন্য কোথাও যাচ্ছে না সমস্যা করতেছি, যাই ভাবে তোমার বাপ মা তোমাকে দেওয়া দেয় না তুমি কিরকম ভালো হয়েছে, তখন যাই হোক ওখান থেকে আচ্ছা। তারপরেও ওর বাপ মা অতটা মানে ই করতো না শোনাতো না, ও নিজে নিজে আমার বলতো, ওখান থেকে তখন আমি করলাম কি জাহাজে চাকরি তো আবার চলে আসলাম, জাহাজে চাকরি করলো যে তুমি যদি ভালো হো তাহলে তুমি জাহাজে চাকরি করো, জাহাজে চাকরি করে আমাকে কিছু টাকা পয়সা দাও, তারপরে দেখবো যে তুমি কি করো।
আচ্ছা
তখন আমি জাহাজে চাকরি যখন চলে আসি, জাহাজে চাকরি চলে আসার পরে জাহাজে চাকরি করতেছি আমি বেতন পাঠাইছি একবার, পাঠানোর পরে পরে যাই হোক মোবাইল একটু করলো, ও বারবার খালি আমার বেতনের খবর ডালাই, আমার খবর ডালাই না এবং কোনো সময় বলে না যে তুমি বাড়ি আসো, একথা বলে না। আমি বললাম যে তুমি আমার প্রতি কি তোমার এত কিছু বাড়ি যায় শুনে কি ঘৃণা এসে গেছে যে তুমি আমাকে বাড়িতে আসতে বলো না, কোথায় বাড়িতে আবার আসতে বলবো কি জন্য, তোমার কিছু আছে তুমি কিছু না করলে বাড়িতে আসি কি করবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে কোনোদিন যদি কিছু করতে পারি তো আসবো, এইরকম ভাবে থাকতে জাহাজে চাকরি করতে হতে, তো যে রেউ সিম ব্যবহার করতাম এই সিমে ব্যবহার করতে হতে এই রিচার্জ করলে আবার বোনাস আসতে হতো, বোনাস আসতে হতো ওই বোনাসটা আবার ব্যবহারে করা যেত, আমি এমনিতে নাম্বার তুলে তুলে এই নাম্বার সেই নাম্বারে কল দিতাম, হুট করে একটা নাম্বারে কল গেছে, কল গেছে কক্সবাজার, একটা মেয়ে ধরছে, মেয়েটার নাম নদী, ও বলছে আমি হিন্দু, প্রথম দিন কথা বলার পরে কথা আমি হিন্দু এই সে বিভিন্ন কথা যাক এভাবে দুই একদিন কথা বলতে বলতে ও কেছে যে আপনার বাড়ি কোথায়, আমি বললাম যে আমার ওজাদ বাড়ি, আমি ইয়াকে চাকরি করি ঢাকাতে থাকি, ঢাকাতে চাকরি করি কিন্তু আমি সিটিং থেকে কথা বলিনি, জাহাজে চাকরি করে কথা বলিনি, ওখান থেকে ওখানে এই জন্য বলিনি, তা আসি ওর কাছে এই মিথ্যাটা কথা বললাম থেকে ও আমাকে ওই তেরো দিনের মতো যে আমাকে বলে কি তুমি আমাদের এখানে আসতে পারবে, তোমার তো আমার পছন্দ হয়েছে এবং শুনে তোমার কণ্ঠ শুনে এবং তোমার ভালো লাগছে, তুমি যদি বিয়ে করো তাহলে তুমি 14 তারিখে আসো, তো সামনে মাসে 14 তারিখে আসো, তো আমি আবার বেতন পাবো 7-8 তারিখে, তখন 14 তারিখে আমি তখন এইদিকে বাড়ির দিকে আর আসলাম, বাড়িতে বেতন পাঠাই দিছি সামনে গত মাসের, কিন্তু পরের মাসে আমি চিন্তা করছি যা বাড়ির যখন এতই আমার ভালো লাগে না তাহলে আমি এখান থেকে তাহলে ওখানে আবার চলি, আমি ওখানে বললাম কি তোমাদের বাড়ি কত দূর, তোমার বলছে কি আমার কক্সবাজার, তো আচ্ছা ঠিক আছে কক্সবাজার, তাহলে আমি গেলে কিন্তু কোনোদিন আর ফিরে আসবো না, তোমাদের কাছে থেকে যাবো, আসেন আসলে সমস্যা নেই এখানে থেকে যাবেন। তো পুনরায় আমি মনে করছিলাম কি এ আমাকে দেখতে পারে না, এর বাপের ভাই একটু অবস্থা ভালো, এরাও আমাকে ই করে কিছু দিয়েও সাহায্য করে না আবার কিছু আমার ইয়া করে না, তাই আমি ওখানে চলে যাবো একবারে, ও তো কিছু আমার বিষয় জানে না, তাহলে ও আমার বিষয় আমাকে ভালোভাবে দেখবে ভালোভাবে রাখবে, আমার বিষয় যেহেতু কিছু জানে না। তো পুনরায় আমি আবার 14-13 তারিখে বেতন পাইছি শুক্রবারে, জাহাজে ছুটি পাইনি, আমি বলছি এক বেলা ছুটি কথা বলে, পরে আমি নিচে আসে আমি আর বেগপত্র লেখ চলে আসি, এলাকাতেও বলে দিছে যে ওর বাবা মা বল দিছে যে হ্যাঁ আমার আমি বিয়ে করবো, আমার পরিচিত সে জামাই আসতেছে, এলাকাতে ওরা ঢোল দিছে যে হ্যাঁ অমুক বিয়ে করবে মেয়ে বিয়ে সে এখানে আসতেছে।
ওকে,
আমি যখন যাই আর যাচ্ছি আর পাহাড়ি অঞ্চল তো আমি কোনোদিন ওইদিকে যাইনি, আমি মনে করতেছি যে এই এলাকা যাইছি এই এলাকা থেকে আমার আর খবর কেউ যাবে না এবং আমি কোনো খবর দিব না, এখানে থেকে যাবো সারা জীবন, তো ওখানে আসি আর ভয় ভয় করতেছি কি রে অপরিচিত মেয়ের সাথে কথা বলতে বলতে আসলাম মাত্র 10-11 দিনের ব্যাপার, ও যদি আমাকে মেরে ফেলেও দেয় তাহলেও তো কিছু যাবে না, আর অনেক সময় অনেক ঘটনা হয় যে ডাকে মোবাইলে ডাকিলে যা অনেক কিছু করে, যে যাই হোক আমি মনে করছি যা পরে আসতেছি আর বলতেছি তোমার নামে আমি কুরবানি হয়ে গেছি, তুমি আমাকে মেরে ফেলো যাই করো, আমি তোমার নামে চলে আসছি।
কাকে বলছেন এটা?
ওই যে নদীকে বলতেছি মোবাইলে,
মানে রোজিনার পরের যে।
হ্যাঁ, পরে ও কাছে আসা আসো। তখন আমার কাছে 7,000 টাকা ছিল, পরে পাহাড়ি মন চলে আসলাম ওখান থেকে, আসে রাত্রে আসে সালাম দিলাম, সালাম দিয়ে উজু করে পাইন। তখন থেকে আগের থেকে আমি অনেক আগের থেকে অবশ্য নামাজ পড়তাম, 5 বার নামাজ কালাম পড়তাম। তো এইসব নামাজ পড়তেছি আর চিনি আল্লাহ কাছে করতেছি, আল্লাহ কোন বিপদে আসছি যদি কিন্তু আমার করে, তাই মনে করছি যা যা আছে কপাল হয়ে যাক আমি আসছি। তো উজু করার পানি দিচ্ছে ওই মেয়েটাই নদী। তো যখন পানি দিয়ে আমি উজু করতেছি, উজু করতেছি আর জোসনারা ছিল ওর দিকে তাকায় দেখতেছি। পরে উজু করার পরে নামাজ পড়লাম, নামাজ পড়ে আমাকে নাস্তা খাইতে দিয়েছি। আমার তখন খাওয়া দাওয়া আসছে না যে এই জায়গাতে আসছি, আমার কি করে না করে, আমার ভিতরে ভয় একটা কাজ করতো। তখন যাই হোক, তখন আমার কিছু করে নাই ওরা। যাই হোক, দেখার পর ও নদী এখন বলতেছে কি আপনার সাথে কে কথা বলছে, তখন তো কার সাথে কথা বলছেন, আর আমি তো আমার সঙ্গে কথা বলি নাই। তো ও মনে করছিল কি ওর একটা বোন আছে বাচ্চা, ওর সাথে ওই স্বামী ছাড়া স্বামী নাই, ওর সাথে আমার বিয়ে দিবে। আমি বললাম যে আমি কত ধরে বলছি যে তুমি আমার সঙ্গে কথা বলছো, কথাটা কোনটা একটু বুঝে যাই। তো তারপরে যাই হোক, ওই এলাকাটা ই হয়ে গেছে, বিয়ে আমার সাথে দিবে। তাই এখন বিয়ে দিবে কেউ কাউকে নিয়ে আসি নাই। তো পরে আমি এখন বললাম, রাত্রে বেলা থাকলাম, থাকে ওই মেয়ে ওর জায়গাতে ওই থাকলো, আমার ঘর থাকতে দেখলো একটা ঘর বারান্দায় ওরা থাকলো। সকালবেলা ওইটা মন্ডল মতো বড় কান্তায় নিয়ে আসলো, বিয়ে দিবে তোমার কি কারে নিয়ে আসছো সাথে করে, তুমি যে বিয়ে করতে আসছো কারে বলে আসছো? আমি বললাম যে আমি সবাই বলে আসি এবং আমার চাচা আসার কথা ছিল, মিথ্যে কথা বললাম যে আমার চাচা কয়েকদিন পর আসবে, আসে আমার এক নিয়ে যাবে আমার বিয়ে হওয়ার পরে। তখন মেয়ে তখন বলছিস যে ওর সাথে বিয়ে হোস না,
মেয়েকে বলতেছে
হ্যাঁ লিয়ে আইসিস, লিয়ে আসে ওর সাথে বিয়ে হওয়ার দরকার না, ওই কাউকে লিয়ে আসে না, হয়তো বা কোথায় বাড়ি কোথায় ঘর আমরা দেখিনি যায়নি। মেয়ের একই কথা, এখন পরদিন মেয়ে আমি পরদিন যে আমি নামাজ পড়তে বসেছি জোহরের নামাজে, তো তখন আমি যাই নামাজে বসতে, নামাজ পড়ে পরে কানতেছি আমি যে আল্লাহ কোন বিপদে পড়লাম, এই বিপদে থাকলো এইরকম ভাবে, যাই হোক কি করতেছি। পরে আমার কান্না দেখে ওর মুন্ডা না ভেঙে গেছে
মেয়েটার।
হ্যাঁ, যে ও মনে করছে না তাহলে ও মনে হয় সঠিকই, যাই হোক বিয়ে করবো আমি।
কিন্তু
হ্যাঁ, কিন্তু এর আগে আমি পরিকল্পনা করেছি যে এমনি আমি ওনা আমার প্রতি ছিল না, নিয়ে গেছে শুধুই, ও ভাবতে পারেনি যে আমি যাবো। যাই হোক, আমার কান্না দেখে ও তখন মনটা একটু গলে গেছে। তখন ওর মনে করছে আচ্ছা বিয়ে করো, ওকে জিজ্ঞাসা করছে কি তুই বিয়ে করবি সরাসরি কাজ হোক। তো যাই হোক, তখন ওরা ওটিকার ও কাছে তোমার চাষা ওরা কবে আসবে, আমি বললাম বিয়ে করার কয়েকদিন পরে আসবে, আসে আমাদের নিয়ে যাবে। তখন আমি কিছু তাহলে কথা বললাম তোমার চাচার সাথে, আমি কিলাম ধর সবার সাথে কথা বলা হয়েছে, তোরা কারোর সাথে কথা বললো না, মেয়ে যেহেতু বিয়ে হবে। যাই হোক, পরে আমার পরের দিনে আমার বাজার সদা করলো আমার শাশুড়ি, আমার কিছু টাকা দিল, আমার কাছে কিছু টাকা ছিল, এই লিয়ে যায় গজবানিয়া বাজারে যায় দিয়ে যত কিছু আসবাবপত্র আমার নিজেরা কিনছি। আমার শ্বশুর গেছিল সাথে, আমার ওয়াইফ গেছিল, আমার জ্যাশুর গেছিল সাথে যায়। যাই হোক, কিনা কটার পরে ওই রাত্রে ওই দিকে দেখি যে গান বাজনা করতেছে, গান বাজনা করে ঢাক সেট মানে ইয়া ক্যাসেট মেসেট লিয়ে আসে বাজাচ্ছে। যাই হোক, এরা আনন্দ উল্লাস করছে। যাই হোক, বিয়ে হলে হওয়ার পরে কয়েকদিন পরে আমি চলে আসবো ওখান থেকে আসে। তখন আমি যে চলে আসছি এজাবৎ পর্যন্ত আমি, আর এদিকে আবার তৃতীয় স্ত্রীর সাথে আমি ও যে রোজিনার সাথে আমি কোনো আর যোগাযোগ রাখি নাই। তো যখন আসার পরে সিটি আমি তখন আমি লিয়ে আসবো, তখন আমি চিন্তা করতেছি যে আমি বাড়ি লিয়ে যাওয়ার কথা বলছি, তো আমি চিন্তা করছি বাড়িতে আমি লিয়ে যেতে পারবো না। মনে করছিলাম কি শহরে আসে, সিটি আমি শহরে আসে আমি ভাড়া বসালে থাকবো আর যোগাযোগ চাকরি করবো। তখন আসি, আসে তখন ওই রাখে। এখন ও আর আমি আসি, থাকতে থাকতে আমার হঠাৎ করে জাহাজ থেকে আসি, আসে আমার অসুস্থ, আমার এত অসুস্থ, আমার ডায়রিয়া হয়েছে, আমার কাছে টেকাও নেই। তখন কি করি, তখন ওর কানের দুল ছিল, আমি এত অসুস্থ রাত্রি বেলা আর বৃষ্টি ঝিপি ঝিপি বৃষ্টি হচ্ছে, আমার কোথায় নিয়ে যাবো আমি বুদ্ধি পাচ্ছে না, এমনি তো বয়সও কম ছিল। তো পরে আমি খুবই অসুস্থ হয়ে গেছি, সকালবেলা ও এক ডাক্তার কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমার চিকিৎসা করায় তখন ওর কানের দুল ও একা একা যায় শূন্যকারের কাছে বন্ধুবি রাখে, ডাক্তারে খোঁজ দিছে, সন্ধ্যার সময় নিয়ে আসে। নিয়ে আসার পরে আমি চিন্তা করছি আমার কাছে টেকা নেই, আমার ছোট ভাইয়ের কাছে ফোন দিয়ে কয়টা টেকা নেই বিকাশের মাধ্যমে। তখন আমি সিমটা লাগানোর সাথে সাথেই তখন ওই যে রুজিনা ফোন দিছে, তখন ও ধরছে, কে কাছে তুমি কে? ওরা তখন কথা বলা বলি করছে, আমার এটা জামাই, তুমি কার বউ? কাছে আমার তুমি কার ইস্ত্রি? কাছে আমি কে? আমার ইয়া আমাদের জামাই আমাকে বিয়ে করে সে নিয়ে আসছে, আপনি কি?
রোজিনাকে, রোজিনা ফোন দিয়ে কাকে বলছে এটা?
নদীর সাথে কথা বলছে,
আপনার যে লাস্ট ওয়াইফ।
হ্যাঁ,
দুজনে তো বিয়ে হয়ে গেছে।
হ্যাঁ, সঙ্গে আমাদের বিয়ে হয়ে গেছে।
ওকে,
ঠিক। পরে এই কথা বলার পর ও তখন আমার উপর রাগে গেছে, কি তুমি আগে বিয়ে করেছো, তোমার মেয়ে একটা আছে, মেয়ের নাম মুক্তা, তুমি আবার হলো আবার আসে আমাকে বিয়ে করেছো না জানে না শুনে? ও আমার উপর, আমি তো এমনি অসুস্থ, মনে হয় আমার গলা টিপে মেরে ফেলে, এমনি দেখতে ছোট কিন্তু ওর আগের যন্ত্রণা এরকম করতেছে, আবার একলা একলা কান্দতেছে। এরকম করার পরে যাই হোক, ও যে আমি যে অসুস্থ আছি, এর মধ্যে আমি যে জাহাজে চাকরি করি এর মধ্যে ও আবার গার্মেন্টসেও ঢুকছিল, কোথায় চাকরিও করছে। করে যাই হোক, আমি তো ভীষণ অসুস্থ। এদিকে আমার এই ওয়াইফ বলতেছে কি, রোজেনাক বলতেছে, আচ্ছা ঠিক আছে, আপনার যদি স্বামী হয় তাহলে আপনি আসেন, আপনার স্বামী অসুস্থ ছিল, আপনার স্বামীর আমি চিকিৎসা করাইছি এবং আমার সৈন্য বেঁচে আমি ই করছি বন্ধু রাখে, আপনি আসে আমার টেকা পয়সা দিয়ে দিয়ে আমার সৈন্য উদ্ধার করে দিয়ে তো আপনার স্বামীকে আপনি চলে যান, আমার কোনো দাবি নেই। একথা ও বলতেছে, ও যখন বলতেছে যে আমার স্বামী আমার কাছে আইন নিয়ে আসবে, আমার যাই নিয়ে লাগবে না, রোজে নিয়ে কথা বলে। তা আমি তখন বললাম কি, আমি ওর কাছে যাবো না, তুমি ওইসব ই করো না। ও আর আমার বিশ্বাস করেই না যে তুমি অসুস্থ, সুস্থ হলে তুমি চলে যাবা, এই কথা বলে তখন যাই হোক বিশ্বাস করে না যখন, তখন এইভাবে থাকি। তাহলে ও আমার প্রতি আমাকে বারবার বলে তুমি যেন আমাকে ছেড়ে যাও না, আমি কিছু আসতে তোমাকে ছেড়ে যাবো না। এখন আবার একদিন ও আবার নিজে ফোন দিছে, নদী আবার এই রোজনের কাছে ফোন দিছে যে বোন আমি আমার মেয়ে, তুমি মেয়ে, তো তোমার জন্য আমার ছেলে মেয়ে হয়নি, তোমার একটা মেয়ে হয়েছে, এই আমার দরকার নাই, তুমি আসে সৈন্যটা আমার উদ্ধার করে দিয়ে তোমার স্বামী গেলে তুমি চলে যাও। কিন্তু এরা কোন ক্রমে এরা পারতো এখান থেকে টেকা নিয়ে যাই আমাকে নিয়ে আসতে পারতো, এরা আসার জন্য আমার যা দরকারই নেই। তো যাক যখন লিয়ে আসে নাই তখন আমার ওই ওয়াইফ আমাকে এইভাবে ই করে আবার সুস্থ করে তোলার পরে আমি আসি ওখানে, আবার জাহাজে চাকরি যাই। এমন অবস্থা আমি আর এত কিছু জানার পর তখন থাকতে চাই না, এর মধ্যে আমার ওই কক্সবাজার থেকে আমার শাশুড়ি গেল, অসুস্থ কথা শুনে আমার শাশুড়ি গেল, দেখলো, দেখে আমি ওখানে ঘাটি করে যাই। আমার শাশুড়ি বললো কি, তোমার এখানে থাকার দরকার নাই, তোমরা চলে আমাদের ওখানে চলো। পরে যাই হোক আমি জাহাজে চাকরি বাদ দিয়ে তখন ওখান থেকে চলে গেলাম, ওদের ওখানে থাকলাম। অভাবী এলাকা, কাজ কাম একটু হয় ওখানে, তামাক চাষ হয়, গল্লি পাতা, ওখানে কাজ কাম করে থাকি। আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসত এবং আমিও জানতাম, কিন্তু এইভাবে হ্যাঁ তখন আমি আগের সবকিছু আমি খুলে ওয়ার্কলি তখন কিছুদিন ছিলাম ওখানে থেকে চৈত্র মাসের দিকে, তখন কাজ কাম নাই, কাজ কাম শেষ। তাই আমি ছোট ভাই তখন হলো এখানে আবার ঢাকাতে অটো রিক্সা নামছিল, সেই সময় অটো রিক্সা চলতো, তো তখন আমি বললাম কি আমার ছোট ভাইয়ের সাথে যোগাযোগ করে বললাম কি তাহলে এখানে কাজ কাম নাই, তাহলে আমরা কি করবো এখানে এইভাবে থাকবো, নদী খেলে আমি ঢাকাতে চলে যাই, এখানে তো চলো আমাদের সমস্যা, তাহলে তুই ঢাকাতে যাই অটো রিক্সা চলা কিংবা যেভাবে চলতে পারবি। তখন আমার ভাই ছোট ভাই বললো কি আচ্ছা ঠিক আছে তোর এটাই শেষ চিকিৎসা, তুই যদি ওরে যদি থাকতে পারিস, ওরে যদি জীবন চালাতে পারিস তাহলে তোর আমি ঢাকাতে যাই ব্যবস্থা করে দিব সবকিছু, আর তুই পূর্বে ফিরে যাবি না, যেভাবে আছিস সেভাবে থাকবি। তখন আমার ওয়াইফের সাথে গেলে আমার ওয়াইফকে ওখানে আসতে দিবে না, নদীকে আসতে দিবে না, ওর বাবা মা কাছে না তোরা এখানে থাক, অত দূর যাওয়ার দরকার নেই। তারপর আমরা ওর মা বাবার সাথে একটু ওই করলো, মন মালিন্য করলো, করে চলে আসলাম আমার সঙ্গে খেয়ে নিয়ে আসলাম। আসে ঢাকাতে আসে আমার এক স্বাস্থ্য ভাইয়ের বাসায় উঠলাম, উঠে ওখানে বসালে কয়েকদিন অটো রিক্সা চালানোর পর অটো রিক্সা বন্ধ হয়ে গেল। তখন আমার স্বাস্থ্য ভাই একটা সিকিউরিটি কোম্পানির ইনচার্জ ছিল, তো ওই ইনচার্জে ওনাকে বললাম যে আমার চাকরি হবে, তো হবে তো 15 দিন ট্রেনিং করা লাগবে, তো পরে আমি ওইভাবে থাকতে পরে রিক্সা চালানো বন্ধ হয়ে গেছে, আমি পায়ে রিক্সা চালাতে পারি না, তো যাই হোক তুমি তাহলে এক কাজ করো, তো আমার কোম্পানি যদি হতো তুমি চাকরি করতে পারবা, তোমার তো আমি অনেক কিছু শুনছি, তো তুমি থাকতে পারবা? তো আমি বললাম হ্যাঁ পারবো। পরে আমার ছোট ভাই সবকিছু ঠিক করে দিয়ে আমার চাকরি হয়ে গেল, চাকরি হওয়ার পরে তখন আমি ওই সিকিউরিটিতে চাকরি করি ঢাকাতে, ওই নূরজাহান রোডে তাজমহল রোডের ওখানে আমি ডিউটি করি। তো করতে করতে এখানে ডিউটি করার মধ্যে আমার ওয়াইফের সাথে আমার কোনো অন্য কোনো সন্দেহ নাই, কিন্তু আমার ওয়াইফ ভাবতো কি যে এ তো বউ সালমে আছে, এ তো কোন সময় চলে যাবে, আমার বিশ্বাস করতো না। তখন বিশ্বাস না করাতে এইভাবে চাকরি আমি আসি, সব দিক দিয়ে সংসার চালাচ্ছি, যাই হোক এরকম বেতন পাইতে ওই নূরজাহান রোড থেকে তখন আমার ওই সেকেন্ডটা 10 নম্বর তখন আমার ওয়াইফকে আমি ভাড়া আসি ওখানে, আমার স্বাস্থ্য ভাইয়ের ওখান থেকে এখানে কাছে ভাই আমি ভাড়া আসি, এখান থেকে আমি ডিউটি করি নূরজাহান রোডে একটা এটিএম এ ডিউটি করি। পাশে একটা শোরুম আছে, ওই শোরুমে একটা ভ্যান চালাতে একটা লোক ছিল, ওর নামটা মনে পড়তেছে না, যাই হোক ও ওখানে ভ্যান চালাতে। একদিন আমি বলছি কি যে আচ্ছা আমার তো যাতে পারতেছে না ডিউটি থেকে, তুমি খাবার দাবার নিয়ে আসো। ওই যে খাবার নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে, ও আবার আমার ওয়াইফকে দেখছে। পরে ও করছে কি যে আমার মোবাইলে আবার বলে কি যে মোজাম্মেল ভাই দেখি আপনার নাম্বার মোবাইলে ব্লুটুথে গান পার্কে লিব, এই কথা বলে আমার মোবাইলে ও আবার আমার পরিবারের নাম্বার লিখছে। লিয়ে আমার পরিবারের কাছে ফোন করে কইছে কি আপনি জানেন ওর সম্বন্ধে, ওর বাড়ির কাছে বাড়ি, আমার বোনের বিয়ে হয়েছে, ও হলো দেশের ভাই, তো 3-4টা বিয়ে করছে, ওর বউ সালমে সব আছে, এই দিয়ে আপনাকে সংসার করবে না, নদীকে এইসব কথা বলছে। তো ও আবার একটু ছোট বয়স্ক, তো ও আবার ওর কথা সব উনি যা যা বলছে সব কিছু বিশ্বাস করছে। আমি বিয়ে করিনি, ও কচ্ছে আমি বিয়ে করছো না, আমি বিয়ে করিনি, ও দেখতে আবার একটু ই ছিল, বিয়ে করছে এটা বুঝা যেত না, কিন্তু ও বিয়ে করে আবার একটা ছেলে মেয়ে আছে। এরকম পরে ও আমাকে আমি রাতের বেলা যাই, ও আমার সাথে আর কোন প্রকার কথা পর্যন্ত বলতে চাই না, ভাতও রান্না করে দিতে চাই না। আগে যদি শুনছে ও যে
বিশ্বাস করে নাই,
হ্যাঁ কিন্তু বিশ্বাস করে নাই। তে ও আমাকে আর দেখতে পেত না, ও মনে করতে কি তাহলে এর সাথে থাই লাভ কি, ওই ছেলেটা বিয়ে শুধু করে না, ওর সাথে চলে যাবে। আচ্ছা ওই পরিকল্পনা করছে, এই পরিকল্পনা করছে আমাকে ঠিক রকম রান্না করে দিত না এই রং করতে। পরে আলাল নামে যে এক লোক ছিল ও চাকরির জন্য আমার কাছে আসতো, ওই বাসারই সাইটে বাসায় থাকতো, তো ওনার সাথে আমার পরিচিত। আমি বললাম কি আচ্ছা আলাল ভাই, তো আমার ওয়াইফের প্রতি একটু সন্দেহ এসে গেল যে আমাকে দেখতে পায় না, আমার সাথে রিলেশন আর করে না, চলাফেরা করে না, আমার সন্দেহ এসে গেল। তো ওই যে ভেনচালা তো ওই ছেলেটা বলতেছে কি যে মুজাম্মেল ভাই থাকে না আজকে, আমি একটু গুলশান যাবো আমার একটু কাজে। কিন্তু গুলশানের কথা বলে ও আমার পরিবারের সঙ্গে কেনে ওই কোন বেড়াতে যাবে, ওরের সাথে ওর মোবাইলে কথাবার্তা হয়ে গেছে এবং ও বেড়াতে যাবে। তো প্রথম দিন আমি বুঝতে পারি নাই, তো দ্বিতীয় দিন পরে আমি সন্দেহ করছি। পরে আমি ওই আলাল ভাই বললাম কি আমি তো ডিউটিতে আছি, আপনি একটু যাই দেখেন তো আমার ওয়াইফ বাসায় আছে নাকি। ও যাই দেখে যে আমার বাসায় হলো তালামারা।
আপনার বাসায় তালামারা?
জি আমার রুমে তালামারা।
বিরতির সময় হলো আরো একবার, পাঁচ মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরব। স্টে টিউন অন এবিসি রেডিও FM 89.2। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Good morning, Bangladesh.
Thank goodness for technology. No matter where I am, Good Morning Bangladesh continues because it is the morning show of the day. Amar dharona je amra Bangladeshe manush jara royeche tara china porichito lokder sathe tinta jagay dekha hote pare. Ek biye barite, dui Bangkoker Sukhumvit area te, ebong tin Kolkatar New Market area te.
Catch Navid Mahbub every Sunday to Thursday from 8 to 11 a.m. Only on ABC 89.2.
আপনি জানেন কি, রান্না করার সময় এবিসি রেডিও শুনলে রান্না খুব সুস্বাদু হয়, তাই আজই ডাউনলোড করুন এবিসি রেডিও অ্যাপ।
Get the ABC Radio app, now available on Google Play Store and on the App Store.
From morning.
Good morning, Bangladesh.
Last night I dreamt of San Pedro.
Wake me up before you go, go. To leave me hanging on like a yo-yo.
Hit hot.
Ahare, ahare. কোথায় পাবো
তাহা?
স্টুডিও লাইভ
Download the app from Google Play Store right now.
Number one for entertainment. Only for you.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আর জি কিবরিয়া আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। মোজাম্মেলের জীবনের অপ্রিয় সত্যগুলো আপনারা জানছেন একের পর এক। আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি মোজাম্মেলের জীবনের অপ্রিয় সত্যে। তারপর
দুয়ারে তালামা ওই দেখে, তখন আমি ও আসে আমাকে বললো, তখন আমি আবার গেলাম যাই দেখি যাহা সত্যি সত্যি দুয়ারে তালামা। পরে আমি ওরে সন্দেহ করলাম যে সত্যি ওর সাথে গেছে। পরে দেখি যে আমি আসি, ও খাবার লি আসনে, ও সকালে খাবার লি বাইর হয়ে গেছে। ওখানে আবার গেটে তালামারা থাকে, ওখানে একটা হুজুর করে ওখানে ইয়েতে গিয়ে মাদ্রাসা আছে, গেটে সবসময় তালামারা থাকে, ছোট বাচ্চারা আছে। তো পরে আমি গেলাম যাই দেখি যে তোমার ওয়াইফ তো সকাল 9টা দিয়ে গেছে খাবার লি তোমার। তো ও সকাল 9টার দিকে আমার খাবার লেগেছে, ও ওইদিকে যায় বেড়ায় আসে, তখন আমি ঘুরে চাইছি যে ওরা ওই জায়গা দিয়েছে। পরে আমি তো চুপ করে আসি কি করে, ও বিকেল 5টার দিকে আমার ওই খাবারের ব্যাগ সহ, গরমের দিন তো খাবারের ব্যাগ সহ নিয়ে আসছে।
আচ্ছা,
আসে করছে তুমি দুপুরে খাবার যাবে নি, আমি মনে করছি তুমি খাবার যাবে, ওই জন্য আমি আজকে দেরি হয়ে গেছে। কিন্তু আমি তো বুঝতে পেরেছি ওরা ওই দিকে গেছে, ওই ছেলেটা আগে আসছে তারপরে ও আসছে। পরে আমি সন্দেহ করছি ঠিক ওরা ওই জায়গায় কোন জায়গায় গেছিল। পরে যাই হোক, ও আসার পরে পরে আমি খাবার বাহিরকে দেখি, আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও। পরে আমি খাবার বাহিরকে দেখি যে খাবার নষ্ট হয়ে গেছে, সকালে নিয়ে বলা হয়েছে খাবার নষ্ট হয়ে গেছে। তখন আমি বুঝতে পারছি সঠিক তাহলে ওরা ওই যাচ্ছে। পরে আমি তখন সন্দেহ করলাম, সন্দেহ করার পরে ও আমাকে আর বিশ্বাস করে না। রাত্রের বেলা যাই আমি ওর সাথে একটু ঝর্কা করলাম এবং মার দিলাম ওরে একটু। ওই প্রথম জীবনে প্রথম ওরে আমি কোনো ওয়াইফক মারার পরেই ওর ওয়াইফ মারলাম ওরে। আমি বললাম যে তুমি সঠিক বলো কোথায় গেছিলে, কোথায় তোমার সাথে ই করে লাভ আছে, তুমি তো তোমার তোমাকে আমি বিশ্বাস করি না, তোমার সাথে আমার সংসার হবে না এই সেই। ও মুখে আমি বললাম যে দেখি পরে রিং দিছে ও আবার। আমি আবার সেই সময় ডিউটিতে চলে গেছে, ও বলতেছে কি ওই যে ছেলেটা বলতেছে ভাই আপনি রাতে ডিউটি আছেন? বললাম হ্যাঁ আজকে রাতে আমার ডিউটি আছে। কিন্তু আমি মিথ্যা কথা বলছি, আমি বসাই গেছি। দেখি ও রিং করে নাকি, পরে ও রিং করছে। তখন হ্যাঁ আমি করছি এই যে ওর নাম্বার। তখন আমি বললাম কার সাথে, তোমার সাথে কথা বলো। আমি ওয়াই শুয়ে থাকি, ওকে বলছি তোমার সাথে কথা বলো। আচ্ছা কথা বলতেছে, আমি বললাম কি শোনো কেটে দাও, বরের কেটে দিল। আমি বললাম যে শোনো আমার ওকে বিশ্বাস করো, তোমাকে বিশ্বাস করো না ওরে বিশ্বাস করো। আমি বললাম তাহলে ওরে বিশ্বাস করো যদি করো তাহলে তুমি ওরে বলে যে কালকে তোমাকে লিজা বিয়ে করা লাগবে, তোমাকে বিয়ে করে তো অর্ধেশের বাইরে যাবে।
হ্যাঁ
তুমি আমাকে বিশ্বাস করো না, তোমাকে আমি ওখানে বলেছে যে তোমাকে দেশে লিয়ে যায়নি, কি জন্য দেশে বউ সালমে আসার জন্য তোমাকে এতদিন দেশে লিয়ে যায়নি, তুমি আমাকে বিয়ে করলে তোমাকে আমি দেশে লিয়ে যাবো। তো ওর ইচ্ছা কি যে আমি দেশে যা শুরু শাড়ি শহর থাকবো, ঢাকা শহরে থাকবো না। তো ও মনে করছে কি যে আচ্ছা ঠিক আছে। ওই আমি বললাম কি আচ্ছা ঠিক আছে তুমি ওরে বিশ্বাস করো, আমি ওরে বলা যে ও যদি দেশে লিয়ে যায় তোমাকে যদি কালকে বিয়ে করে দেশে নিয়ে যাও তাহলে তুমি চলে যাও। ওকে যে হাও আমার ও মোবাইলে আমার সামনে বলছে যে হাও বিয়ে করবো তুমি দেশে নিয়ে চলে যাও। পরদিন সকালবেলা মনে আমি ডিউটি চলে আসছি, ওর মনে ও আসে ওখান থেকে আশায় গেছে ওক লে যায় বিয়ে না করতেই ও লে যায় বিভিন্ন জায়গাতে রাখার চেষ্টা করেছে। কিন্তু ও এটাই মনে করছে কি এরকম বিভিন্ন জায়গাতে যখন আমার কাছে বিয়ে করার কথা বলছে আর বিয়ে করবো, তো ওর না বলে ওর খালাতো বোনে বসায় লেগেছে। ও বলছে আমার শাস্তু বোন, তো তোর শাস্তু বোন কোনটা আমি তো চিনি। একথা বলে পরে ওর খালাতো বোন আছে, ওর খালাতো বোন বলছে কি এটা তুই তোমার কি হয় কাছে, এটা আমার ভাইয়া কাছে, তোমার ভাইয়া বিয়ে করছে কাছে, হ্যাঁ আমার ভাইয়া বিয়ে করছে ওই পাশে বাসা, আমার ভাবি আছে, আমার ভাবির দুইটা ছেলে মেয়ে আছে। এই কথা ওখানে শুনে ও তখন সত্যি মনে কি রে তো বিশ্বাস করে আইসে। পরে ওখানে তখন পোলাপানা বা ও মারার জন্য কি করছে যে একটা মেয়ে বাহিরকে লিচু আইসে, তখন ওখানকার মোটর শ্রমিক ইউনিয়নের ওনারা বিচার সালিশ করে, তখন বিচার সালিশ করার পরে ওই কার্ড আমার কাছে আয়োজক আছে ওই লোকের, তখন বিচার সালিশ করে ও বলছে তোমার স্বামীর ঘরে তুমি ফিরে যাও।
আচ্ছা
রাত দশটা এগারোটার সময় তখন আমি ডিউটি ছেড়ে আবার বসায় গেছি, যাই শুনি যে চলে গেছে। যাক রাত দশটা এগারোটার সময় ও আসে, এগারোটার সময় আমি দশটা ডিউটি এসে এগারোটার সময় আসে দরজা লক করে, পরে আসছে। আসার পরে তো আমার তো অনেক জেদ যে তোমাকে আমি আর রাখবোই না। আর ওই বিস্তারিত সবকিছু ওই হুজুর সব বলছে। ও বলছে যে এইরকম মেয়ে তুমি যাবার ঘরে তুলে নিচ্ছ, এটা তো আমি হলে তো আমি নিজে কেটে ফেলতাম। তখন আমি মনে করতাম যে না আমি এর মেরে ফেলার দরকার নাই, কেটে ফেলার দরকার নাই, মারার দরকার নাই। এ গেছে যে এইদিকে ওর বাপ মায়ের কাছে, ওর মায়ের কাছে সব ফোন করে বলছি ওর একটা বোনের বাড়ি খুলনা বিয়ে হয়েছে, তো ওর মা হলে ওখানে আসতেছে। আমি বলতেছি তাহলে ওর ওখানে পার্কে দিয়ে আমি এর কাছ থেকে মাফ চাই, এর কাছে আমি আর যাবো না। তখন আমার মনের মধ্যে এইটা রাখি রাখছি রাখি, আমি কোনো কথা বলি নাই, ও আর কোনো কথা বলে নাই, আসি ও কেছে ভুল হয়েছে সে আমার কোনো কথা বলে নি, আমি ওর কোনো কথা শুনতে চাইনি। আসে পরে আমি কয়েকদিন পরই ওর বোনের বাড়ি আমি সদর ঘাটলে যাই তুলে দিয়ে চলে আসি।
আচ্ছা
পরে ওসুল যাও, ও বলে কি আমি ওকে বলছি যে তুমি যাও আমি কয়েকদিন পর বেতন তুলে আসবো। এই যে তুলে দিছি, দিয়ে ওখান থেকে তুলে দিছি, ওখান থেকে ও তারপরে কি করছে ওর বোনের বাড়ি থেকে আমি আবার 1,000 টাকাও পাঠা দিছি পরে বেতনের পর, দিয়ে আমি ওর সিম বন্ধুকে থুয়ে দিছি। দিয়ে পরে পরে যাক ওখানে ওখানে মনে হচ্ছে চলে গেছে ওখান থেকে।
কত সালের ঘটনা
এটা? 3 বছর হয়ে যাচ্ছে মনে হয়।
এরপরের অবস্থা কি আপনার? 4 নম্বর বউয়ের পরে
এমতো অবস্থায় তখন আমি এটা 4 নম্বর বউ চলে গেল, যার পরে ওর সাথে যোগাযোগ নাই। তারপরে আমি তখন ওই বাসা ছাড় দিয়ে আমি জয় জিনিস আর একটা বাসাতে আসলাম, অন্য একটা জায়গায় আসি। তখন আমি মনে করলাম যে এই ফাঁকা জায়গায় আমি খুবই চিন্তিত, খুবই হয়ে গেলাম যে আমি তখন চিন্তা করে দেখলাম না আমি এভাবে থাকবো না, আমার এই শূন্য জায়গা পূরণ করার জন্য আমি সেই তৃতীয় বউকে আবার নিয়ে আসি। তৃতীয় বউয়ের সাথে আবার যোগাযোগ করে
বললাম, মানে হচ্ছে
রোজিনা, একটা মেয়ে আছে, তো ওরে আমি আবার বললাম কি যে আচ্ছা ঠিক আছে আমি যা করছি করছি, আমি আর ওই পথে যাবো না, তুমি আমার সাথে চলে আসো। পরে ওরে ফোন করলাম, ও আসবেই না। তারপরে আমি বললাম যে আমি আর ওর মধ্যে নেই, আমি ওর সাথে কোনো যোগাযোগ করবো না। এমতো অবস্থায় তখন ও বললো আচ্ছা ঠিক আছে। ও এর মধ্যে কোনো বিয়ে শাদী করেনি, আমার ডিভোর্স হয়নি, কিছুই করেনি, মেয়েরও আছে। পরে ওরে আসতে বলছি, আমি যাই জিনিস নিয়ে সহকারে এই আবার এই চাকরিতেই আছি এবং হওয়া পরে আসে আমি হওয়া ভুল বুঝাজু করছে, যাই হোক তোমাকে দিতে যাইনি জন্য তুমি এই কাম করেছো, যাই হোক এটা আমার ভুল ছিল। এইভাবে বর্তমান পর্যায়ে আমি এই ওয়াইফ হকলে পরে এখন সংসার করতেছি।
আচ্ছা, তো একটা সাইকেলকে কেন্দ্র করে জীবনে এত এতগুলো ঘটনা ঘটে গেল, সাইকেলটা কি কেনা হয়েছে?
না,
সাইকেলটা আজও কেনা
আজও কেনা হয়নি।
কেমন লাগে আপনার নিজের জীবনটাকে, আপনার কাছে কেমন লাগে যখন আপনি চিন্তা করেন এই এই সময়ে এসে প্রায় 30-32 বছর বয়সে?
এখন এসে খুবই খারাপ লাগে, কারণ আমার পরে যারা বিয়ে শাদি করেছে তারা অনেক সংসার করতেছে এবং জীবনে আজ পর্যন্ত অনেক টাকা আয় করছে, কিন্তু আমি কিছুই করতে পারি নাই। এসে এখন চিন্তা করি যে আসলে এই যে অনুষ্ঠান গুলো শুনি মাঝে মাঝে, যদিও শুনতে না পারি রেডিও চালু করে দিয়ে রেকর্ডিং এ দিয়ে ঘুমাই যাই, পরে সকালে শুনি এইরকম শুনি। তো আমি মনে করি যে আসলে মানুষের জীবন একবার ভুল হলে সেই ভুল আর কখনো সংশোধন হয় না।
কেন আসলেন আজকের এই যাহা বলিব সত্য বলিব?
আসলাম যে আসলে এইরকম ভাবে মানুষের সচেতন হওয়া দরকার, যে আসলে ভুল যখন হয়ে যায় এই ভুল সংশোধন করতে, কিংবা একটা মিথ্যা ঢাকতে যায়, একটা জায়গা ভালো সাজতে যায় আর একটা জায়গা গোপন রাখে, মানুষ কখনোই কোনোদিন সত্য মানে ঢেকে রাখতে পারে না। আর জীবনে এভাবে মানুষে কোনো যেন ভুলও না করে এবং এভাবে জীবন চলে না কখনো।
প্রিয় শ্রোতা, এই ছিল যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। মূল পর্ব এতক্ষণ কনফেস করলেন বোজাম্মেল। ওকে, আমরা এবার মুখোমুখি হচ্ছি যিনি অনুষ্ঠানের শুরু থেকে আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলাম, কি বলার আছে আপনার আজকের এই ঘটনা শুনে?
লম্বা কাহিনী আমরা শুনলাম মাত্র কত বছর ভিতরে, যে মোজাম্মেল যে কাজগুলি করলো বা যে ঘটনাগুলি ঘটলো বাল্য বিবাহের ক্ষেত্রে, যে আমাদের যে আইনগত বা সামাজিক বাধা আছে সেখানে আমরা কিন্তু আমাদের সমাজ সচেতন নয় বলি প্রথম দিকে ওই যে তার বন্ধুরা মিলে জানতে করতো সেগুলি করতে লাগলো। দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে যেতে হবে, এরপরে কিন্তু সমাজে সে মোজাম্মেলের চরিত্রে প্রক্রিয়া করতে হবে। সে কিন্তু তখন একটার পর একটা মানে অতৃপ্তি অশান্তি, মানে কোথায় শান্তি পাবে সেই চিন্তা করতে হবে। সে কিন্তু বিয়েটার দায়িত্ব না নিয়ে বা বিয়ের জিনিসটা না বুঝেই বিয়ে করে ফেলেছে, এবং সেখান থেকে সে তেমন কিছু তার দায়িত্ব অনুযায়ী তেমন কোনো শান্তি পায় নাই বলে সে একটার পর একটা বিয়ের পর বিয়ের নামে এতগুলি বিয়ে করে ফেললো। ঠিক আছে, সে এখন সংসার করতে গিয়ে ঠিকই আছে, কিন্তু যেভাবে হোক অজ্ঞানতার জন্য হোক অথবা নারীর লোভের কারণে হোক অথবা পারিবারিক অশান্তির কারণে হোক যে কারণে হোক, এইভাবে একটার পর একটা বিয়ে করে দেওয়ার যে কোনো সমাধান নয়, সে যে আরো মানে অশান্তি বাড়ে, জটিলতা বাড়ে, এটা নিশ্চয়ই যারা শুনছেন তারাও বুঝতেছেন এবং মোজাম্মেলও নিজে বুঝেছেন, নিজের জীবন দিয়ে তাকে বুঝতে হয়েছে যে এইভাবে শান্তি খুঁজতে গেলে অশান্তি আরো বাড়ে, অর্থাৎ অন্যায় করলে কখনই শান্তি পাওয়া যায়। আমি একটা মেয়ের সাথে বিয়ে করলাম, সেটা আমি আমার বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে আমি এনে শুনে ভালোভাবেই সেটা করতে হবে, যদি সেখানে ঠকে যাই তবে সেটা নিয়ে আমাকে থাকতে হবে, কিন্তু তাকে কিন্তু যেখানে ঠকেছে বা যেখানে অশান্তি এসেছে সেখানে সে ছেলে থাকে নাই, সে নতুন নতুন মেয়েদের পিছনে চলে গেছে। আমি আশা করি যারা শুনছেন তারা এই শিক্ষাটা নেবেন যে আসলে এইভাবে নারীর পর নারী বিয়ের পর বিয়ে করে জীবনে কিন্তু স্বস্তি বা শান্তি আসে না। তবুও আমরা আশা করি মোজাম্মেল এখন শেষ পর্যায়ে যে তৃতীয় বউ যেটা আছে সেটার সঙ্গে সে সারা জীবনের জন্যই সংসার করবে, আর কোন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হবে না এবং তার সামগ্রিক মৃত্যু এখানে স্থিতি হবে এবং তার তৃতীয় সংসার করবে।
আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদেরকে টেক্সট পাঠিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। সজল লিখেছে, ভাইয়া মোজাম্মেল ওর পরিবারের কাছে সঠিক পরিচর্যা পায়নি। মিলন লিখেছে, একটা সাইকেলের জন্য একটা মানুষের জীবন এরকম হতে পারে, যে বিস বিনা শুনলে বুঝতেই পারতাম না। পলা লিখেছে নারায়ণগঞ্জ থেকে, বিয়ের মতো এত বড় একটা সিদ্ধান্ত পরিবারগুলি ভাবে কেন নাই। শিপন লিখেছে চট্টগ্রাম থেকে, ভাইয়া জেবিএসবির মতো অসাধারণ একটি অনুষ্ঠান করার জন্য অনেক অনেক থ্যাংকস। ওকে, এখানেই শেষ করব আমাদের রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে প্রিয় শ্রোতা, আমাদের যে নিয়মিত সেগমেন্ট রয়েছে চিঠি কিংবা ইমেইল যারা আমাদেরকে পাঠিয়ে থাকেন, সেখান থেকে একটি চিঠি বা ইমেইল পড়ে শোনাবে আমাদেরকে মঞ্জু।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি মামুন, চট্টগ্রাম থেকে বলছি। বছরখানেক আগে আমি একটি আইটি ফার্মে চাকরি করতাম। ওখানে কাজ করার সময় অসাবধানতার কারণে আমি কিছু ফাইল ডিলিট করে ফেলি। ওগুলো খুব জরুরি ছিল, কিন্তু বসের কাছে অন্য একজনের দোষ দেই, এজন্য তার চাকরি চলে যায়। পরে অবশ্য সে অনেক ভালো একটি চাকরি করছে, কিন্তু আমি আর ওই কোম্পানিতে নেই। আমি আমার অন্যায়ের শাস্তি পাচ্ছি। আমি আমার ওই সহকর্মীর কাছে ক্ষমা চাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি আমার মতো ভুল যেন কেউ না করে।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shobto Bolibo Recharge Yourself
প্রিয় শ্রোতা, যারা আমাদেরকে চিঠি লিখতে চান, যারা আমাদেরকে মেইল করতে চান, যারা এখানে আসতে পারেন না, দেশের দূর দূরান্ত থেকে শোনেন কিন্তু বিবেকের তাড়নাবোধ থেকে লিখতে চান, তারা কিন্তু আমাদেরকে চিঠি লিখতে পারেন। চিঠি লেখার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আজকের মতো শেষ করতে চাই আপনাদের প্রিয় অনুষ্ঠান, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আর জে কিবরিয়ার পক্ষ থেকে এবং একই সাথে আমার টিম মেম্বার মঞ্জুর পক্ষ থেকে এবং অগণিত শ্রোতার পক্ষ থেকে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে কানেক্ট ছিলেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।